This track was downloaded from fusionbd.com.
Mentos Bhakti Jalao.
তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেন্টোস বাতি জ্বালাও শোতে। তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এনতাচরবি এবং আমার সঙ্গে রয়েছেন
আমি রাজীব হাসান
দা ইনবক্স কিং। এবং প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, তোমাদের জন্য একটা খবর হচ্ছে যে আমাদের আজকে আমাদের মধ্যে আমি এবং রাজীবের বাইরে আমাদের মেন্টোস ক্যান্ডি শোর জন্য ব্যান্ডিত উপস্থিত রয়েছেই, এর পাশাপাশি আরেকজন উপস্থিত রয়েছে, তার গল্পে আসবো। তার আগে আমি আমার একটা গল্প বলে নিই। তোমরা সবাই জানো যে রাজীব অসম্ভব ধনী ঘরের একটা ছেলে এবং রাজীবের বাবা ছোটবেলায় রাজীব
মানুষ সোনার চামচ নিয়ে মুখে দিয়ে জন্মায়, আমি হীরের চামচ মুখে দিয়ে জন্মাইছি।
না, আপনি আসলে হীরের চামচ মুখে দিয়ে জন্মান নাই, রাজীব যখন জন্মায় তখন ওর হাতে বিল্টিন অবস্থায় দুইটা হীরার চামচ ছিল, ঠিক আছে? এবং ওইটা রাজীব একটা ওর বাবার মুখে এবং একটা ওর মার মুখে দিয়েছে। সাধারণত বাচ্চারা জন্মানোর পর সন্তানের মুখে বাবা মা সোনার চামচ তুলে দেয়, সেখানে রাজীব বের হয়েই এই পৃথিবীতে এসে এসে বাবার মুখে সোনার চামচ,
হীরের টুকরো ছেলে বলতে,
একদম হীরের টুকরো ছেলে, মানে আপনি হীরের টুকরো না, আপনি হীরের খনি। বাস তো রাজীব, এবং তোমরা জানো যে রাজীব কি কি, হ্যাঁ অবশ্যই অবশ্যই দেওয়া হবে, সেটা হচ্ছে যে তোমরা জানো যে রাজীব রাজীবের ক্লাসিক্যাল মিউজিকের বেস খুবই ভালো, রাজীবের গলা খুবই সুন্দর, কারণ রাজীব ছোটবেলায় যখন আমার বাবা আমাকে বলছিল যাও তুমি কমলাপুর রেল স্টেশনে যাও গিয়ে বোঝা বও এবং কিছু পয়সা পাতি বাসায় নিয়ে আসো, ঠিক একই সময় রাজীবের বাবা রাজীবের প্রতিভার বিকাশ ঘটানোর জন্য তাকে লখনৌতে পাঠিয়েছিলেন ক্লাসিক্যাল মিউজিকের গান শোনার গান শেখার জন্য। এবং রাজীব খুব ভালো গান শিখেছে, এবং আজকে যে রাজীব ভালো গান শিখেছে সেটা নজির আমরা পাবো। তো যে কারণে এই গল্পটা বলার উদ্দেশ্য সেটি হচ্ছে যে রাজীব কি করলো, এই কয় বছর আগে বস 2 বছর আগে রাজীব বিশ্ব ভ্রমণে বেরোলো। তো এর মধ্যে সে তো সারা বছরই দেশের বাইরে থাকে। আমাদের অনেক সময় শ্রোতারা ভাবেন যে রাজীব সারা বছর দেশের বাইরে থাকলে কত, 1 বছর ধরে রাজীব আমাদের সাথে শো কিভাবে করে যাচ্ছে, কিভাবে করে যাচ্ছে
মানুষ, আমি আপনাকে বলি, মানুষ যায় সিঙ্গাপুর আর আমি যাই রংপুর,
ঠিক আছে?
মানে এই তো হচ্ছে আমার দেশ, আমার বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতা এইটাই, মানুষ যায় লন্ডন প্যারিস সিঙ্গাপুর আর আমি যাই রংপুর দিনাজপুর পিরোজপুর এই আর কি,
ফরিদপুর এবং মিরপুর, এগুলি সবই রাজীবের বিনয়। যারা মানুষ হিসেবে অত্যন্ত বড় মাপের হয়ে থাকেন তারা খুব বড় বড় বিনয় করেন। তো রাজীব এরকম সারা পৃথিবী ঘুরে, এবং সারা পৃথিবী ঘোরার পর রাজীব 2013 বোধহয় আমাকে বললো যে চলেন আপনি তো কিছুই দেখলেন না, এক ঢাকা শহরের বাইরে আপনার সর্বোচ্চ যাত্রা মিরপুর তাওরানবাজার, এর বাইরে তো জীবনে আর কিছুই দেখলেন না, চলেন আপনাকে আমি আমেরিকায় ঘুরিয়ে নিয়ে আসি। রাজীব আমার ভিসা টিসার ব্যবস্থা করে দিল, আমার টিকেটের ব্যবস্থা করে দিল, এবং আমি পরে আমেরিকায় গেলাম। আমেরিকায় যাওয়ার পর দয়া করে কেউ ভাববেন না যে আমি আমেরিকায় যাওয়ার পর আমি জর্জিয়ার সাথে গিয়ে ওখানে ঘোরাঘুরি করি।
হ্যাঁ, আমেরিকায় যাওয়ার আগে যেটা হয়েছিল, আমি আপনারা জানেন প্রত্যেক লোকের জন্য একটা করে আসন বরাদ্দ থাকে, এবং যখন প্লেন টেক অফ করে তখন বলা হয় যে আপনারা আপনাদের সিট বেল্ট বেঁধে নিন। তো আমি যথারীতি সিটে বসে আছি, রবিভাই কিছু দেরি হয়ে দাঁড়িয়ে কি জানি খুঁজতেছে, আমি বলি বস কি খুঁজতেছেন, বলে হাতল নাই হাতল, আমি হাতল মানে প্লেনে আপনি কিসের হাতল করে, যে বাসের হাতল যে থাকে হাতল, হাতল নাই প্লেনে আপনি হাতল খুঁজতেছেন কেন ভাই? না ওস্তাদ, সবসময় মিরপুর তো কারণবাজার বাসে দাঁড়ায় হাতল ধরে যাওয়া অভ্যাস, তো পুষ্টি ইচ্ছা করতেছে না।
সেটাই তো, যাই হোক ওইখানে যাওয়ার পর রাজীব আমাকে বললো যে আপনি আমেরিকায় গিয়ে কোনো চিন্তা করবেন না, ওইখানে একটা স্টেট আছে ভার্জিনিয়া, ওইখানে আমার বোন থাকে।
এবং আরেকটা ব্যাপার ঘটছিল প্লেনের, আপনারা দেখবেন যে প্লেনের এটা ওই 2013 সালের পর থেকে প্লেনের বাথরুমে একটা গ্রাফিক্যাল একটা ইয়ে থাকে যে হাউ টু ইউজ কমোড, তার মধ্যে প্রথমেই দেয়া থাকে যে কমোডের উপরে পা তুলে বসবেন না, কমোড জিনিসটা পা তুলে বসার জায়গা না, কমোডে আপনি আরাম করে বসবেন কিন্তু পা তুলে বসবেন না। কেন চালু হইলো, কেন চালু হইলো 2013 সালের পর থেকে, কারণ একজন ব্যক্তি কমোডে গিয়ে কমোডে 2 পা তুলে বসেছিল, এবং যার ফলে প্লেনের আপনার আকাশে ভাসে এবং সেটাকে এয়ারফ্লোতে একটা ভারসাম্য বজায় রাখতে হয়, কিন্তু যেই এক ব্যক্তি যখন কমোডে পা তুলে বসেছিল প্লেনটা একদিকে তাপ হয়ে গিয়েছিল, এবং পাইলটকে যে কি পরিমাণ ঘামানটা ঘামাইতে দিচ্ছে যে প্লেনটাকে সোজা রাখতে, পাইলট বারবার বলতে আসছে একদিকে বেশি প্রেশার পাচ্ছে কেন ভাই, হয় পরে আবিষ্কার হইলো যে প্রেশারটার ফোর্সটা মানে জি ফোর্স যেটাকে বলে আর কি, ওই জি ফোর্সটার উৎপত্তি স্থল হচ্ছে টয়লেট, এবং টয়লেটে এক ব্যক্তি
তার নাম হচ্ছে আসিফেন দাস রবি, সে পা তুলে বসেছিল। তখন সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য রাজীব জাস্ট তার অপোজিট দিকে টয়লেটে গিয়ে পা তুলে বসে প্লেনটা ব্যালেন্স। এই তো বলতে যাবে
শিশু জাতির জীবনের স্বার্থে, মানুষের জীবনের স্বার্থে আমি আত্মত্যাগ করতে প্রস্তুত,
আত্মত্যাগ করতে প্রস্তুত টয়লেটে পা তুলে বসাটা কোনো ব্যাপারই না। যাই হোক, রাজীব আমাকে এইভাবে আমরা প্লেনের ক্রাইসিসটা মিটমাট করলাম। তারপর রাজীব ওইখানে গিয়ে বললো যে আমেরিকায় গিয়ে আপনার থাকা খাওয়ার কোনো চিন্তা নাই, ওইখানে আমার বোন থাকে, তার নাম হচ্ছে জর্জিয়া খান তরফদার, আপনি এখানে গিয়ে থাকবেন খাবেন কোনো সমস্যা নেই।
নামের সেই তরফদার
আছে, মানে জমিদারের তরফদার। এবং ফাইনালি কি হলো, আমি সেই দুঃখের কথা সবাইকে একটু বলতে চাই। ফাইনালি যেটা হলো যে জর্জিয়া আমাকে খাওয়ায় নাই, বস সিরিয়াসলি আপনার বোন আমাকে কোনো কিছুই খাওয়ায় নাই, মুখে লম্বা লম্বা কথার বাইরে আর কোনো কিছুই করে নাই। যখন আমি না খেয়ে ভার্জিনিয়ার পথের প্রান্তরে ক্ষুধার্ত অবস্থায়
আপনাকে খাওয়ায় নাই, এর কারণ একটা ছিল, সাধারণত আমরা করি কি, গ্রামের বাসায় ফোন দিলে বলি, ধরেন আমি ঢাকায় আছি, আমি গ্রামের বাসায় ফোন দিচ্ছি আব্বাকে, বলতেছি আব্বা একটা তো ওয়ার্কিং হ্যান্ডের খুব দরকার, আমাদের তো এখানে খুব সমস্যা হয় ঢাকায়, খুব বিজি লাইফ লিড করি, এখানে ঘরের আপনার ঘর মোছা, বাসন কোসন মাজা, এসব কাজে একটা লোক দরকার। তো আমরা যেমন ঢাকা থেকে রংপুরে ফোন দিই, একইভাবে যারা আমেরিকায় থাকে তারা ঢাকায় ফোন দেয়। ঢাকায় আমার ওই বোন তরফ স্যার, তো মিসেস তরফদার আমাকে ফোন করে বলেছিল যে আমাদের তো এখানে ভার্জিনিয়া খুবই সমস্যা হচ্ছে, একটা যদি হেল্পিং হ্যান্ড তুমি ম্যানেজ করে দিতে পারো। তো ওরা, আমি যখন আপনাকে নিয়ে গেছিলাম, ওরা বুঝে না আপনি গেস্ট, ওরা মনে করছিল আপনি সেই হেল্পিং হ্যান্ড, হ্যাঁ, যাকে সম্ভবত কি বলে
কেয়ার গিভার,
যাই হোক আর কি, কেয়ার গিভার বা যাই হোক কেয়ার টেকার, যাই হোক। তো ওরা যখন দেখলো আপনি সকালবেলা উঠে ঘর ঝাড়ু দেন না, বাসন কোসন মাজেন না,
পেটে ভাত নাই, কোনো কিছু নাই। সেই সময় রাস্তায় আমার সঙ্গে এক তরুণীর দেখা হলো, তার নাম হচ্ছে ডরোথি বোস। সেই তরুণী আমাকে দেখে খুব স্বাভাবিক, রাজীব আপনি জানেন যে কোনো তরুণী আমাকে দেখলে তারা ভীষণ মুগ্ধ হয়, এবং তাদের প্রথমেই যেটা মনে হয় যে এই ছেলেকে কেন এতদিন পরে আমি দেখলাম, কেন আগে দেখি নাই। তারপর ডরোথি তার বাসায় নিয়ে গেল, এবং বিশ্বাস করেন আমি গপা গপ করে খেলাম, ভাত খেলাম। ডরোথি আমাকে যত ধরনের খাবার দাবার আছে, এবং আমি ভার্জিনিয়াতে যে দুটো অন্ন মুখে দিয়ে টিকেছিলাম, এটা ডরোথি বোসের কারণে। এবং
বাসন কোসন মাজতে হয়
না কোনো কিছু মানুষ সিরিয়াসলি, আপনার আমেরিকাতে বা দেশের বাইরে গেলে আপনি যেখানে খাবেন ওইখানে কিন্তু আপনার নিজেরই বাসন কোসন মাজতে হয়। আমাকে বাসন কোসন মাজতে হয় না, কেন হয় না আমি বলি, একবার ওর বাসায় ডরোথির বাসায় খাওয়ার পর আমি বাসন মাজতেছি, বাসন মাজার পর রাখার পর বাসার সবাই একমত হলো যে এটা আমার কাজ না, কারণ বাসন ধোয়ার আগে তাও একটা শেপে ছিল, ধোয়ার পর ওইটা আরো বিভৎস হয়ে গেছে, পরে ওকে আবার, তাই আমাকে বাসন কোসন মাজতে হয়নি। তো ডরোথি বসের বাসায় খেলাম, তারপর দেখলাম যে ও রান্না বান্নার ফাঁকি গুনগুন করে গান গাইছে। আপনি তো জানেন যে আমি নিজে হয়তো লখনৌতে পড়াশোনা করি নাই, কিন্তু আমার গান শোনার যে কানটা আছে সেটা খুবই ভালো একটা কান, এবং আমি যেমন রত্নচিন্তা ফুল করে না, আমি কান দিয়ে শুনে ফুল, আমার কাছে মনে হলো যে এরকম সামান্য গলার গান আমি আমার জীবনে খুব কম শুনেছি। পরে সেই অবস্থায় তার কিছু গান আমরাই রেকর্ড করে নিয়ে আসি, এবং আমরা যখন এখানে শো করি তখন ডরোথি বোস আমেরিকা থেকে আমাদের কিছু গান রেকর্ড করে পাঠিয়েছিলেন, এবং আমরা এই গান আমাদের এই মেন্টস বাতি যাওয়ার শোতে বাজিয়েছিলাম। বাজানোর পর আমরা জানি কি হয়েছিল, অসংখ্য 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 শ্রোতারা আমাদেরকে ফোন দিয়েছে, ডরোথিকে ইনবক্স করেছে, এবং নানানভাবে জানতে চেয়েছে যে এই মহিলার গান কিভাবে আরো বেশি 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 করে শোনা যায়। দ্বিতীয় গল্পটা বলি, দ্বিতীয় গল্পটা হচ্ছে যে মাঝখানে আপনি রংপুর গিয়েছিলেন, না সরি রংপুর না, আপনি ওই যে রংপুরের কথা বলে সিঙ্গাপুর গিয়েছিলেন, তখন আপনার বদলে আমি একজন গেস্ট গিয়েছি, তার নাম হচ্ছে নাঈম রহমান। যেই ছেলে আমার সঙ্গে সব, মানে আমার প্ল্যান ছিল
নাঈম রহমানের ডাকনাম কি, নাইলা
না, নাঈম, শুধু নাঈম, ঠিক আছে, নাঈম রহমানে আমার প্ল্যান ছিল যে ওর গলা যেহেতু সুন্দর ওর সঙ্গে আমি শো করবো, কিন্তু ওই ছেলে একটা ভেজাল করে ফেলে। ভেজালটা কি, সেটা হচ্ছে যখন আমার সঙ্গে সেলফি তুলতে আসে তখন সে আমার কোমরে হাত রাখছিল এবং এই হাত রাখার ভঙ্গিটা আমার পছন্দ হয়নি, পরে তাকে শো থেকে বাদ দেওয়া হয়েছে। সেই লাইন গতকালকে আমাকে ইনবক্স করছে যে চ্যানেল 71 এ ডরোথি বোস নামে একজনের গান দেখানো হচ্ছে, এটাই কি আমাদের সেই ডরোথি বোস? কারণ তার গান শুনে আমাদের মনে পড়ছে বা আমার মনে হচ্ছে যে এর গানই আমরা মেন্টস বাতি গেল শোতে শুনেছি। প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, তখনই আমি জানলাম যে ডরোথি বোস ভার্জিনিয়াতে না, এখন ঢাকায়, এবং ডরোথি বোস আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের সবার সঙ্গে পরিচয় করে দিই, আমরা এটা গর্ব নিয়ে বলতে পারি, ডরোথি বোস চ্যানেল একটা গান গেয়েছে, বিটিভিতে গান গেয়েছে, মাছরাঙ্গায় গান গেয়েছে, 71 এ প্রোগ্রাম করেছে, এটিএন নিউজ এ প্রোগ্রাম করেছে। ডরোথি বোস হয়তো ভবিষ্যতে এমটিভি, তারপর আপনার সিএনএন, বিবিসি, আল জাজিরা নানান জায়গায় প্রোগ্রাম করবে, কিন্তু এটা আমরা গর্ব করে সবসময় বলতে পারবো, মেন্টাল বাতি গেলেও শো এটা গর্ব করে সবসময় বলতে পারবে যে ঢাকায় প্রথম মিডিয়া যারা ডরোথির গান প্রচার করেছিল সেটা হচ্ছে মেন্টস বাতি জ্বালা। ডরোথি বোস আজকে আমাদের সাথে। ডরোথি তুমি কেমন আছো? ডরোথি তুমি শুনতে পাচ্ছ না? তোমার কথা শুনতে পাচ্ছ না মনির? কাহিনী কি এবার কি শুনতে পাচ্ছ ডরোথি? তোমার নিজের কথা শুনতে পাচ্ছ? তুমি কি আমাদের কথাবার্তা শুনে একটু ঘাবড়ে গেছো?
ঘাবড়ে জানি, তোমরা যে আমাকে পতাক শিকার করে
সমস্যা কি যে আমাদের আমাদের এই শো একবার ঠিক করা হইলো যে এই শো একবার বন্ধ হয়ে যাবে কোনোভাবে, আমরা হাতে পায়ে ধরলাম ইন্টারেস্ট যে ভাই প্লিজ এই দুইটা বাচ্চার মাসুম বাচ্চার পেটে লাথি মাইরে না না, তারা বললো যে আমরা বন্ধ করে দেবো এই শোই লাস্ট শো। তো আমরা ঠিক করলাম যে এই শোর যে স্পন্সর এহতেশাম তাকে তেল মারার জন্য আমরা নানান ধরনের টেকনিক নিলাম, যেমন আমাদের সবচেয়ে সুন্দরী আর যে এহতেশামকে ফোন দিল, ভাইয়া আমি মেন্টাল বাতি জ্বালা শোর একজন ভক্ত, প্লিজ এই শো বন্ধ করবেন না। 5 মিনিটের মধ্যে এহতেশাম বুঝে গেল যে তার সঙ্গে ফাইলিং করা হচ্ছে, ঠিক আছে, আরো দুটো শো হওয়ার কথা ছিল, এহতেশাম একটা কেটে, এহতেশাম ভাই একটা কেটে জাস্ট একটা শোয়ের ব্যবস্থা করল। পরে আমরা কি করলাম, ওই শোটা থেকে ওনাকে অতিথি হিসেবে নিয়ে আসলাম। আমাদের উদ্দেশ্য অত্যন্ত মহৎ ছিল যে ওনাকে লাইভ পাম পট্টি মেরে আমরা আকাশে উঠাই দেব। আমাদের অভ্যাসটা এত খারাপ হয়ে গেছে সারাদিন মানুষকে খোঁচাতে খোঁচাতে, যে আমরা যখন কারো প্রশংসা করি সেটাও মনে হয় তাকে খোঁচাচ্ছি, এবং এহতেশাম ভাইকে আমি প্রশংসা করতে করতে আমি আর রাজি বলছি আপনি এত পছন্দ কেন, এইটা ওনার লেগেছে। এবং তারপর যাই হোক, কেন যে উনি এই শো কন্টিনিউ করতেছে রাজীব, আপনার কি কোনো ধারণা আছে কেন?
না, ওই শোতে প্রচুর সুন্দরী মেয়ে ফোন করে বলেছে ভাই আপনার ভয়েসটা তো অনেক সুন্দর, আপনি আপনি নিজে কেন, হ্যাঁ আপনি নিজে কেন মেন্টাস বাতি জ্বালাও করেন
করেন না?
এবং আজকে জানিয়ে রাখি যে যারা প্রশংসা করে এহতেশাম ভাইকে ফোন করেছিল তারা সবাই আমাদেরই লোকজন
ছিল,
তাদেরকে বলা হয়েছে তোমরা ফোন করে এসে ওসব করবা।
ডরোথি তুমি কি কানে শুনতে পাচ্ছ? ওকে,
বসে আছেন ডরোথি বোস,
বসে আছেন ডরোথি বোস, খুব ভালো বললেন তো রাজীব, আপনাকে আমি যতটা খ্যাত আর ক্যালাস ভাবি আপনি ততটা না,
অবশ্যই না,
মাঝে মাঝে আপনার প্রতিভা এমন ভাবে ঝিলিক মারে আসলেই খুব অবাক হয়ে যেতে হয়। আচ্ছা আমরা আমরা নিজেরা কেন বকবক করছি ডরোথি?
আমি তাকে ফ্লোর দেওয়ার আগে আমি একটা ইনফরমেশন দিতে চাই যে টিআরপি গ্রাফ যেটাতে থাকে এবং এটাতে অনেক আপনার অনেকটা হচ্ছে আপনার ইসিজি করলে যেরকম হয় দেখবেন আপডাউন অনেক আপডাউন, তো বিটিভির টিআরপি যেটা থাকে বিটিভির টিআরপি হচ্ছে আপনার একটা মানে এই ধরনের একটা স্ট্রেট লাইন টানলাম, স্ট্রেট লাইনের উপরে কখনো থাকে না, ওদের টিআরপি সবসময় নিচের দিকে যায়, মানে নিচের দিক দিয়ে আপডাউন করে ঠিকই কিন্তু নিচের দিকে, কিন্তু রিসেন্টলি কাকতালীয় ভাবে বা বিস্ময়কর ভাবে হঠাৎ করে বিটিভি টিআরপি বেড়ে গিয়েছিল, এবং আমি যতদূর জানি যে আপনি গান গিয়েছেন বিটিভিতে এবং এই কারণেই বিটিভির সেই টিআরপি হুট করে আকাশচুম্বী হয়ে গেছে।
আর কত পচা,
না না সিরিয়াসলি আমরা তো মোটেও তোমাকে পাচ্ছি না, তুমি শুধু বলো যে মানে আমার ধারণা তুমি ভীষণ ঘাবড়ে গেছো যে একটা রেডিও শো কেন এত অগোছালো, ঠিক আছে, কে কোন মাইকে কথা বলবে, মানে এই যে একটা অদ্ভুত শো, কে কোন মাইকে কথা বলবে এটা কোনো ঠিক ঠিকানা নাই, কে কোথায় বসবে সেটার কোনো ঠিক ঠিকানা নাই, একবার রাজীব টেবিলের উপর বসতেছে আমি ওইদিকে গিয়ে কথা বলতেছি, এবং শো শুরু হওয়ার 10 মিনিট আগ পর্যন্ত আমাদের মোবাইল সবার সাইলেন্ট, এবং আমরা খুবই সিরিয়াস যে আমরা শো করবো এখন মোবাইল টোবাইলে কথা বলা যাবে না, যা শো শুরু হওয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকের মোবাইলে কল আসা শুরু করে এবং আমরা আমাদের মাইক্রোফোনটা অফ করে, তুমি দেখবে এই শোতে কি কি কাণ্ড হয়, যে পৃথিবীর একমাত্র শো মানুষ ঘরে বসেও মানে ঘরে তার স্ত্রীর সাথেও এত ক্যাজুয়ালি কথা বলে না যতটা আমরা এই সাথে ক্যাজুয়ালি কথা বলার চেষ্টা করি, যে আমরা নিজেরা অনেকক্ষণ বকবক করলাম, তোমার এরকম রেডিওর অবস্থা দেখে তোমার কেমন লাগছে? এই যে মঞ্জু আমাদের আমাদের ব্যান্ডের অন্যতম সদস্য এবং আমাদের ব্যান্ডের
অনেকের ধারণা যে
তোমাদের ব্যান্ড মানে তোমরা গান গাও?
হ্যাঁ, আমাদের একটা ব্যান্ড আছে, নাম হচ্ছে ব্র্যান্ডি। হ্যাঁ, আমাদের ব্যান্ডের নাম হচ্ছে ব্যান্ডি।
অনেকের ধারণা যে গানগুলো মঞ্জু ভাই গায়, এটা আসলে খুবই নিতান্তই ভুল ধারণা। এখানে যে গানগুলো হয় সেটা প্রায় সময় আমি প্রায় সময় আমাকে গাইতে হয়,
ক্লাসিক্যাল, বিশেষ করে যেসব ক্লাসিক্যাল ঘরানোর যেসব গানগুলো আছে।
আমি আর লোবান ভাই খালি লিপসিং করি
অভিনয় সিনেমার মধ্যে।
দারুকির সঙ্গে আগে পরিচয় করে দিয়েছে, মঞ্জু আমাদের লিড ভোকালিস্ট এবং আমাদের লিড গিটারিস্ট। শুধু তাই না, আমাদের লিড ভোকালিস্ট কিংবা গিটারিস্ট না, আমাদের কি বলা যায় বস, আমাদের এই শোর মানে আমাদের এই যে ব্যান্ডি ব্যান্ডটার উনি ম্যানেজার।
যেদিন আমাদের বাসা থেকে বের করে দেয় আমাদের বউ, আমরা তার বাসায় গিয়ে
উঠি আশ্রয়। এবং আমাদের আমাদের রেডিওর মূল সমস্যা হচ্ছে রেডিওটা দেখা যায় না, এবং আমরা এটা খুব শীঘ্রই চিন্তা করছি যে এই রেডিওটা আমাদের এই শোটা অ্যাটলিস্ট আমরা যখন করব তখন যাতে এটা দেখার ব্যবস্থা করা যায়, সেটি নিয়ে আমরা গভীর চিন্তা ভাবনা করছি কিভাবে এটাকে লাইভ স্ট্রিমিং করা যায়। সম্ভব সম্ভব এটা নিয়ে আমার সঙ্গে মেন্টর স্যার কথা হচ্ছে। তো এ হচ্ছে মঞ্জু, এবং মঞ্জুকে যারা দেখে নাই তারা ভাবে যে মঞ্জু দেখতে কিরকম। আমি বলি মঞ্জু দেখতে কিরকম, মঞ্জুর মাথায় এক ঝাঁক চুল রয়েছে,
এবং পেছন থেকে দেখলে অনেকেই
বনলতা সেন,
বনলতা সেন
মানে অনেকেই বলে যে জীবনানন্দ দাস বনলতা সেন না, মঞ্জুর চুল দেখে এই বিকল কালো কেশ দেখে
চুল তার কবে কবে অন্ধকার বিদিশার দিশা এই লাইন লিখেছিল।
এবং তুমি যে মঞ্জুর মাথা টাক দেখছো না, এটা কিন্তু এটা কিন্তু ফস্টা কেন, সমস্যাটা কি? কারণ হচ্ছে রাস্তাঘাটে মঞ্জু যখন হাসে পিছন থেকে এত ছেলেরা শীষ দেয়, মঞ্জু একদিন আহ আর ভালো লাগে না, মানে একটা ছেলে যাচ্ছে তাকে পিছন থেকে আরেক আর অন্য এক গাদা ছেলে শীষ দিচ্ছে, বলছে চুমকি চলে লোবান। সাধারণত আমাদের শোর সাড়ে বারোটার দিকে তুমি লোবানকে জাগ্রত অবস্থায়
এবং ঘুমন্ত অবস্থায়, আপনি জানেন যে তাল দিয়ে, আপনি একজন সঙ্গীত শিল্পী এবং আপনি জানেন যে সঙ্গীতের মূল ব্যাপারটাই হচ্ছে তাল। পৃথিবীর একমাত্র একমাত্র ব্যক্তি যিনি ঘুমিয়ে ঘুমন্ত অবস্থাতেও দুর্দান্ত দুর্দান্ত অক্রোব্যাট মারে এবং প্রদান কোনো তাল কোনো বিট মিস হয় না, সে ঘুমিয়েও ঘুমিয়ে না ডাকতেছে
না 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 না, যখন সে জেগে থাকে তখন তার দু একটা তাল মিস যায়, দু একটা তাল এদিক সেদিক হয়ে যায়, কিন্তু ঘুমন্ত অবস্থায় লোবানের পারফরমেন্স অসম্ভব ভালো। এই জন্য আমরা তাকে আমাদের ব্যান্ডের স্লিপিং পার্টনার করে নিয়েছি।
এবং আমাদের আগে নিয়ম ছিল যে আমরা কখনোই বারোটার আগে খাবো না, কারণ বারোটার আগে খেলে ঘুম ঘুম ভাব চলে আসে। জাস্ট লোবান ভাইয়ের কারণে আমরা ঠিক করছি যে আর কেউ খাক আর না খাক তাকে খেতে হবে। এবং এটাও মানে সন্দেহ করা হয় সে যখন খাওয়া দাওয়া শেষে পানিটা খায় সেই পানিতে ঘুমের ওষুধ মেশানো থাকে।
এইখানে রয়েছে আমাদের মনির, মনির আমাদের পুরো সাউন্ডটা কন্ট্রোল করে, এবং মনিরকে দেখে যতটা নিরীহ মনে হয় মনির কিন্তু ততটা নিরীহ না। আমাদের যখনই যে গেস্ট আসে মনির কি করে তার হেডফোনে সবসময় সাউন্ড ডিসকানেক্ট করে রাখে, কারণ হচ্ছে সে নিজের গুরুত্ব বাড়াতে চায়, কারণ আমি গেস্টের সাথে আমি কিছুই শুনতে পাচ্ছি না। তখন মনির দৌড়ে গিয়ে এটা ওটা খুঁজে জাস্ট অন করে এমন একটা ভাব দেখায় এমন একটা ভাব দেখায় যে আমি না থাকলে লোকজন কানে শোনে না। এ হচ্ছে জাহিদ যে এরকম এরকম করতেছে, এর মানে হচ্ছে আমাদের এই শোটা যখন চলে মাঝখানে অনেক বিজ্ঞাপন বাজানো হয়, এই বিজ্ঞাপন গুলা না বাজলে প্রডিউসার হিসেবে পুরো টাকাটা ওর স্যালারি থেকে কেটে নেওয়া হয়,
এবং জাহিদের এরকম টাইম আউট করতে করতে এমন বদভ্যাস মুদ্রা দোষ হয়ে গেছে
ঘুমের মধ্যেও, সে
ঘুমের মধ্যে তো করে করে ঘুমের মধ্যে সে করে করে। তো জাহিদের রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, খুবই খুবই দুঃখজনক ঘটনা। ব্রেকআপটা আমার ঘটনা ছিল, সে মানে হাঁটু গেড়ে প্রেমিকাকে প্রপোজ করবে, হাঁটু গেড়ে দুই হাত দিয়ে করে করজোড়ে প্রপোজ করবে, সে হাঁটু দাঁড়াচ্ছে ঠিকই কিন্তু দুই হাত করজোড়ে না করে
যার ফলে তার প্রেম ওখানে শেষ হয়ে গেছে ওখানে। এবং আমরা হাততালি দিয়ে এইভাবে যাই হাততালি দিয়ে এইভাবে যে কোনো জায়গায় জাহিদকে একটা আমি দেখাই। এবং জাহিদের আজকে ব্যাপক লস হয়ে গেল, কারণ এখন বলতে জাহিদ একটা বেগম নিতে পারে নিতে পারে। আর এই যে বড় দাঁতের ছেলেটি দেখছো, এই হচ্ছে প্রিন্স রাজীব বিন হীরার টুকরা রাজীব হাসান। তোমার সঙ্গে আরো গল্প হবে, কথা হবে,
যেতে পারলাম না ভাই,
পরিচয়টা না দিয়ে
আমার পরিচয়ের কোনো দরকার নেই, কারণ চেনা বাউনের পইতে লাগে না। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো, শুতে থাকো, মেন্টর বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিবেন তার চুরুপি, আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান, এবং আমাদের সঙ্গে আজকে বিশেষ অতিথি ডরোথি বোস। তোমরা আমাদেরকে ফোন দাও 5815-1926 এই নম্বরে, আমাদেরকে SMS করো 1221 এই নম্বরে। ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি, কোথাও যাবে না।
তোমরা শুনছো মেন্টালস বাতি জ্বালা, তোমাদের সঙ্গে আছে আমি রাজীব হাসান, আমাদের সঙ্গে আছেন আসিফ এন্টাস রবি, এবং আমাদের কথা বাদই দাও, কারণ আমি মানে আজকে আমাদের ABC পেজে আমরা যে পোস্টটা দিয়েছি সেখানে কোথাও দরোথে বসে নাম লেখা নেই, কিন্তু এরই মধ্যে অজস্র মানুষ আমি কমেন্টে দেখতে পাচ্ছি, তার মধ্যে এই মুহূর্তে আমার চোখে পড়ছে সোহেল আহমেদ, তিনি জানতে যাচ্ছেন, তিনি বলতে যাচ্ছেন যে তোমরা বক বক কম করো, আমরা ডরোথি বোসের গান শুনতে চাই, তোমরা আজকে প্যাচাল একটু কম পারো, জীবনে অনেক প্যাচাল পারছো, তোমরা আপাতত অফ যাও, আমরা ডরোথি বোসের গান শুনতে চাই। এবং অনেকে একই ধরনের ইয়ে করছে, আমরা অবশ্যই ডরোথি বোসের গান শুনবো, ডেফিনেটলি শুনবো।
পানিও লাগবে না, চা লাগবে, চা চা আসছে। কি যেন বলছিলেন, সরি আমি লুপটা হারাই ফেলছি,
বলছিলাম আমাদের মাঝে বসে আছেন
ডরোথি বোস, হ্যাঁ, এবং তার কথা শুনেছেন। হ্যাঁ ডরোথি, তুমি বলো তুমি কতদিন বাদে বাংলাদেশে আসলে?
10 বছর।
কোন দুঃখে বাংলাদেশে আসলে?
সুখে সুখে।
কোন সুখে বলো?
কোন দুঃখে আসা বাংলাদেশে? আমি তো প্রত্যেক দিন আসতে চাই বাংলাদেশে।
তুমি বাংলাদেশের এক বিখ্যাত টিভি চ্যানেলে এক বিখ্যাত টিভি উপস্থাপকের সাথে, যে উপস্থাপক নিজেই তানপুরা বাজাচ্ছিল, বলছি তুমি দেখেছো না? সেখানে তুমি বলেছিলে যে তুমি গান শিখেছো কলিম শরাফের কাছে, ঠিক আছে? আমাদের ইয়াং লিসেনাররা কলিম শরাফের নামই জানে না সত্যিকার অর্থে, আমাদের
খুবই দুঃখের বিষয় একটা,
একটু বলবে ওনার সম্পর্কে?
কলিম শরাফ, কলিম স্যার, কলিম শরাফি তো হি ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স, উনি তো আই ডোন্ট নো, মানে কলিম স্যার ইজ কলিম স্যার। কলিম স্যার কে আমরা পেয়েছি ফার্স্ট ইয়ারে আর ফোর্থ ইয়ারে। কলিম স্যার না এত মানে উনি এত বড় একজন মানুষ, 93 সালে তো আমরা নিতান্ত আমরা আমি অনেক ছোট, তখন মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা পাশ করে আমি মানে ইউনিভার্সিটি ঢুকছি ঢুকবো, তা এখন তো
তুমি রাজীবের চেয়েও ছোট,
চুপ করতো রাখ। এখন তো স্যার যে এত বড় একজন মানুষ, মানে আমরা কত নাইফ ছিলাম ওই সময়টা।
আপনি কি রবিকে স্যার বলেন নাকি কি বলেন? রবির সাথে সম্পর্কটা কি?
রবির সাথে, এই রবির তোমার সাথে আমার কি সম্পর্ক?
আবার সঙ্গে যেহেতু কলিম শরাফকে স্যার বলেন, আমার মনে হয় রবি ভাইকে আপনার স্যার বলাই উচিত আর কি, অন্তত শ্রদ্ধার জায়গা থেকে।
ঠিক 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 ঠিক
রবি স্যার।
কি রে, এটা কি, এটা কি?
আমরা গানে কেন যেতে দেরি করছি রাজীব, আপনাকে বলি, সেটা হচ্ছে ডরোথি বোস দুর্দান্ত রবীন্দ্রসঙ্গীত গায়, কিন্তু সমস্যা হচ্ছে সে গানের লিরিক গুলো মনে রাখতে পারে না। আমি একটা দিয়েছি, আরেকটা আসতেছে, কারণ আমরা এখন কোথায় রবীন্দ্রসঙ্গীতের লিরিক পাবো? হ্যাঁ, অন্য সঙ্গীতের লিরিক হলে রাজীব ঠাস ঠাস করে লিখে দিতে পারত, ঠিক আছে? আবার রবীন্দ্রসঙ্গীত তো রাজীব খুব ভালো লেখে, কিন্তু ঝামেলা হচ্ছে যে রাজীবের লেখা রবীন্দ্রসঙ্গীত ডরোথি বোস গাইবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এই জন্য আমরা কবিগুরুকেই স্বয়ং বলেছি, তাকে আমরা ফেসবুক ইনবক্স করেছি যে বস
কিছু লিরিক পাঠা,
কিছু লিরিক পাঠান কবিগুরু, এই মাত্র নতুন নতুন কিছু গানের লিরিক পাঠা কবিগুরু, এই মাত্র আমাদেরকে একটা গানের লিরিক পাঠিয়েছে।
তার আগে তোমার সাথে আমি কি সম্পর্ক সেটা বলো রাজীবকে।
হ্যাঁ, কি সম্পর্ক?
এইটা হচ্ছে একটা কোটি টাকার প্রশ্ন, যে ডরোথি বোসের সাথে আমার কি সম্পর্ক?
আমি মনে মনে নিজেকে রবীন্দ্রনাথ ভাবতাম। আমি যুগান্তরে চাকরি করতাম হচ্ছে পত্রিকা লেখা হিসেবে 1999 সাল থেকে। তখন আশীর্বেন্দ্রাস রবীন্দ্রনামে যেমন লিখতাম, তার চেয়ে বেশি লিখতাম আরেকটা ছদ্মনামে। আমার ছদ্মনামটা ছিল ছোট রবীন্দ্রনাথ। আমি নিজেকে রবীন্দ্রনাথ ভেবে 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 এত দূর এসেছি যে আমি আমার বউকে মাঝে মাঝে ভবতারিণী দেবী বলে ডেকে ফেলি, ঠিক আছে। এবং আমার ফেসবুকের ছবির মধ্যেও সেই রবীন্দ্রনাথের একটা ব্যাপার আছে, রবি পরিবার ও মুক্ত বুক। আমি ফেসবুক ঘুরতে ঘুরতে এরকম আরেক পাগলের সন্ধান পেলাম, যিনি নিজেকে কাদম্বিনী দেবী ভাবেন, নতুন বৌখান ভাবেন। তাহলে আচ্ছা ঠিক আছে, ফেসবুকে একজন রবীন্দ্রনাথ আছে এবং একজন কাদম্বিনী দেবী আছে, কাজে আমরা কেন দুজন দুজনের সঙ্গে একটা বিশেষ সম্পর্কে, সেই রবীন্দ্রনাথ এবং কাদম্বিনী দেবীর সম্পর্কে সম্পর্কিত হই না কেন? এবং দরথিকে কিন্তু আমি হয়তো এই শো উপলক্ষে দরথি বলে ডাকছি, কিন্তু আমি ওকে সবসময় নতুন বৌখান বলে ডাকি। এবং রবীন্দ্রনাথ নতুন বৌঠানের সাথে কি করতো আমার ঠিক জানা নেই, তবে আমি এবং আমার নতুন বৌঠান আমরা ফেসবুকে ঠিক তাই তাই করার চেষ্টা করি। আমরা দুজন দুজনকে চিঠি লিখি এবং আমার লেখালেখির অন্যতম উদ্দীপনা হচ্ছে আমার নতুন বৌঠান ডরোথি বোস এবং আমার প্রথম উপন্যাস কাগজের নৌকা। আমি ডরোথি বোস আমার নতুন বৌঠানকে উৎসর্গ করেছি এবং আমি সবসময় বলি তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। এবং এই হচ্ছে আমি নতুন বৌঠান। এবং আমেরিকাতে সবাই জানে যে এরকম এক রবীন্দ্রনাথ আছে এবং এরকম এক নতুন বৌঠান আছে। এবং তারা ঝামেলাটা হচ্ছে আমার আমার নতুন বৌঠান যতবার রবীন্দ্রসঙ্গীত গায় রাজীব আমার খুবই কষ্ট লাগে যে গানগুলো আমার লেখা না। এই জন্য বাস কিছু বললেন আপনি?
আমি বাকরুদ্ধি বসের মতো আমিও বাকরুদ্ধ। আমরা কি ওইভাবে অনেকেই বলতেছে যে আমরা পাচাল তো পারি আবরদ্ধিক
আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে। বিরতিতে যাওয়ার আগে আমরা পাবো 2 মিনিট সময় এবং তাই তো যাই কি খুশি 2 মিনিট সময়ের কথা শুনে, কারণ যাইদের ভাষা আমরা ধরতে পারছি। হ্যাঁ ডরোথি, তুমি বলো যে 10 বছর পরে এসে তুমি বাংলাদেশে কি কি করছো? এতগুলো চ্যানেলে গান গাইলে এবং তুমি কবে চলে যাচ্ছ?
কালকে।
আমি শুধু আড়াই সপ্তাহের জন্য আসছো। এবং তুমি তোমার গান যখন আমরা এখানে বাজাই, যে তুমি আমেরিকা থেকে রেকর্ড করে পাঠিয়েছিলে আমাদের এখানে, তো আমরা রিয়াকশন পেয়েছি। তুমি কি রিয়াকশন আমেরিকাতে বসে পেয়েছো? আমি শুনেছি যে ফেসবুকে অনেক ছেলে পেলে তোমাকে
পূজে করেছে, ইনবক্স করেছে, আর অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিল। এখন আমার সমস্যা হয় কি, আমি আবার ব্যক্তিগতভাবে না চিনে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না।
আমার অনুরোধ ডরোথি বোস, আমাদের মেন্টোসের বাতি গেল যারা শ্রোতা তারা অসম্ভব ভালো, পুরো টিমের মধ্যে দুই একজন মাত্র খারাপ ছেলে আছে, দ্যাট ইজ রাজীব হাসান। এর বাইরে ভাই এই ভুল অনেক মেয়েই করে ডরোথি।
পরে যখন আমি যখন অ্যাকাউন্ট খুললাম, তারপর ফেসবুক তো নিত্য নতুন ট্রায়াল এররের মধ্যে দিয়ে গেছে, এবং যখন দেখলো আমার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিস দেখলো, তখন তারা এই অপশনটা চালু করছে যে আনফ্রেন্ড, বা শুধু আনফ্রেন্ড না, আপনার ইয়ে ব্লকও করে দেওয়া যায়।
এবং তুমি জানো কিনা জানি না যে ইভটিজিং এর নতুন মাত্রা যুক্ত হয়েছে, যেটা রাজীব একমাত্র করে থাকে, সেটা হচ্ছে ফেসবুক। এবং তিনি ইন্টারনেট.org এর মতো আরেকটা অর্গানাইজেশন খুলছেন শুধু রাজীবকে মাথায় রেখে, কারণ রাজীব আকাশে তারা গুনে শেষ করে যাবে, কিন্তু রাজীবের এত এত ফেসবুক বান্ধবী আছে এবং তাদের সাথে আমি যেজন আমরা তাকে ইনবক্স কিং বলি, সারাদিন সে ফেসবুকে মেয়েদের সঙ্গে কথা বলে। কেন যে তোমার সঙ্গে কথা, ও তোমার সঙ্গে ডরোথির সঙ্গে রাজীবের কথাবার্তা সবে শুরু হয়েছিল। আমি বলছি এই মঞ্জু, এই কাহিনীটা খুবই মজার, খুবই মজার। আমরা ব্রেকের পর আমাদের সংবাদের ব্রেক আছে, ঠিক আছে, খুবই মজার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আসবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো এবং ব্রেকের পর শুনবে রাজীব ফেসবুকে কি কি কুকৃতি করে বেড়ায়, তার ছোট্ট একটা নমুনা।
89.2
তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিবেন তাজ রবি, আমার সঙ্গে রয়েছেন দ্য ইনবক্স কিং রাজীব হাসান। যেটা হয় যে আমাদের শোর ব্রেকে রাজীব ডিনার করে, তারপর বাথরুম করে, তারপর আরো অনেক অনেক, তারপর বান্ধবীদের সাথে ফোনে টোনে কথা বলে, তারপর সে আমাদের এই শোতে আসবে, এবং আমাদের সঙ্গে রয়েছে ব্যান্ডি, এবং আমাদের সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় নাম এবং তোমরা যার গানের সঙ্গে পরিচিত ডরোথি বোস, বসে আছেন ডরোথি বোস। আমরা ডরোথি বোসের কথা শুনব, তার গান শুনব, এবং তোমাদের যদি স্পেশাল কোনো গানের রিকোয়েস্ট থাকে আমাদেরকে টেক্সট করতে পারো। আমাদেরকে টেক্সট করার ঠিকানা হচ্ছে, প্রথমে লিখো এবিসি মেন্টোস, একটা স্পেস দাও, তারপর সেই গানের কথাটি লিখো, কোন গানটা শুনতে চাও, তারপর আইটি স্পেস দিয়ে তোমার নামটি লিখো, তারপর পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে, যত খুশি ততবার। এবং চাইলে আমাদেরকে ফোন দিতে পারো 5815-1926 এই নম্বরে, এবং আমরা তোমাদের সঙ্গে কথা বলবো। এবং তুমি দেখছো যে নাম্বার এত বড় নাম্বার, এটা যদি লিখে না রাখে আমাদের আসলে মনে রাখা খুব 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 দুরূহ। হ্যাঁ ডরোথি, তুমি বলো যে তুমি তো কালকে চলে যাচ্ছ, আবার কবে দেশে ফিরবে?
জানি না রে, আমি তো প্রত্যেক বছরই আসতে চাই, এরকম করে করে তো 10টা বছর কাটলো আমার।
10টা বছর? তোমার কি এর আগে কোনো রেডিও শোতে আসার অভিজ্ঞতা আছে?
রেডিও শোতে না,
একদম মানে আমি শুনতেছিলাম হাস্যকর সব, আপনি কি খান কি মাখেন, হ্যাঁ কোন বালিশে ঘুমান, বালিশের তুলা কি? আমার আমি আপনাকে প্রশ্ন করি ভাই, এনি চান্স আপনার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোসের কোনো গান শোনা?
সেটা জিজ্ঞেস করার আগে বলো ভাই, এনি চান্স আমার সাথে বোস স্পিকারের কারো কারো কোনো
না? আমি আচ্ছা না, সেটাই হ্যাঁ, একটা আমাদের খুবই বিখ্যাত যে বোস আপনার স্পিকার আছে আপনার সঙ্গে নেতাজির কোনো গান?
আই উইশ, আই উইশ।
আমাদের রাজ্যে খুন করে ফেলবো যদি আমরা এখনই গানে না যাই,
আমি জানি না।
বা বেলা বোস, বেলা বোস চাকরিটা আমি পেয়ে গেছি,
কাল্পনিক চরিত্র, যা
কাল্পনিক না,
কাল্পনিক না,
রবিবার তো মাঝে মধ্যে ডায়াল করে
এই এই গানটা কিন্তু ডরোথি বোসকে নিয়ে লেখা। হ্যাঁ বলো।
এই এই গানটা তোমার আমার ভাই যখন
রানা ভাই হচ্ছে সেই পাষণ্ড যে ডরোথিকে বিয়ে করে আমার সমস্ত সম্ভাবনা একদম রুদ্ধ করে দিচ্ছে।
রানা ভাই যখন আমাকে প্রথম প্রেমী মেদান করছে ওই সময়টাতে সেই গানটা গেছে, সেও তুমি চেনো রানা ভাইকে, তো সেও কিন্তু গিটার দিয়ে মানে টেলিফোনে ওই গানতে বসে বসে সেই গানটা আমাকে শোনাতো, এবং ডরোথি ইয়ে করে বেলা বোসটাকে বাদ দিয়ে সে রিমি বোস, আমার তো ডাকনাম তো রিমি, রিমি বোস করে গানটা গাইতো। আই স্টিল রিমেম্বার, অনেকদিন আগে ঘটনা, 96-97
আমরা গানে যেতে আর দেরি করলে আমাদের লিসেনাররা আমাদেরকে খুন করে ফেলবে ডরোথি। আমরা আমার সেই অসম্ভব প্রিয় গান যেটা আমি তোমার মুখ থেকে বারবার শুনতে চাই সেই গানটিতে যাই। মঞ্জু ভাই গানটি হচ্ছে কতবারও ভেবেছিল। ওকে
কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় ভুলিয়া চরণে ধরিয়া তব কহিব কত ভালোবাসি কত বার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে নিব হৃদয় খুলিয়া কত বার ভেবেছি
মঞ্জু, তুমি তো একজন গানের সমজদার শ্রোতা, তোমার কেমন লাগলো গানটা?
আমরা আজকে গান না গাইছি,
আমাদের একটা ফোন আছে, আমরা ফোনে চলে যাব। হ্যালো, কে বলছিলে?
হ্যালো
হ্যালো, কে বলছিলে, কোথা থেকে বলছিলে?
আমি অনেকক্ষণ আগে লাইন পাইছি, শুধু এই গানটা গাচ্ছিল দেখে আমি ইন্টারাপ্ট করি
নাই। আচ্ছা, তোমার নামটি বলো এবং আমাদের সঙ্গে রয়েছেন ডরোথি বোস।
ডরোথি বোসের গান অনেক শুনছি, ডরোথি বোসের কথা আরো শুনছি।
আচ্ছা,
আজকে আসলে প্রমাণ পেলাম, আমার খুব ইচ্ছা ছিল কথা বলা, কিন্তু অনেহারে কথা বললো, আনলাকিলি এটাই হলো ব্যাপার।
হ্যাঁ, অবশ্যই লাইক তোমার সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু তোমার নামটা কি বলো? আমি যখন বাড়িতে যাই তখন আমি ঐশীকে খুঁজি, এবং আমি যখন ঢাকায় থাকি তখন আমি ডরোথিকে খুঁজি। ঐশী, তুমি ডরোথির সঙ্গে সরাসরি কথা বলো, ডরোথি লাইনে আছে।
আপনি কেমন আছেন?
ভালো আছি।
আমার খুব ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করার, খুব ইচ্ছা ছিল। ঠিক আছে, আপনি কালকে রাত 12টা পর্যন্ত আছেন তাই না? আমি ম্যানেজ করে ফেলবো, দেখা হয়ে যাবে।
কেমন করে, তুমি কি জানো আমি কোথায় থাকি?
ব্যাপার না, আমি এয়ারপোর্টে খুঁজে নেবো।
উরে বাবা, এত গভীর রাতে?
হ্যাঁ, খুব একটা গভীর তো না, যেদিন আসছে ওই দিন নিতে যাওয়ার ইচ্ছা ছিল। বেশি গভীর রাত ছিল
না, যে আমি তো 4টার সময় ল্যান্ড করলাম।
হ্যাঁ, ওটা খুব বেশি, যদি 6টাও হতো আমি ম্যানেজ করে ফেলতাম।
কিছু হলো খারাপ শুনেছে?
খারাপ শুনি নাই, ম্যাক্সিমাম এটাই তো বললাম, ম্যাক্সিমাম যা শুনছি আদার যেগুলো ছিল ওগুলো নিউট্রাল ছিল, বাকি সব ভালো
শুনছি। আপনি ঘাম দিচ্ছেন, আমি আমি কেন ঘামবো? এইসব কি ধরনের আপনি হুট করে ঘামা শুরু করলেন?
অন্য কারোর প্রশংসা শুনলে ঘামতে শুরু করে, ঠিক আছে, খালি নিজের প্রশংসা শুনতে চাই।
আচ্ছা ঐশী, তুমি যে ডরোথিকে একটা সারপ্রাইজ গিফট দিতে চেয়েছিলে যে ও দেশে ফিরে যাওয়ার আগে, সেই গিফটটার ব্যাপারে ডরোথিকে একটু বলো।
গান গাবে?
না না না, গান না, একটা বস্তুগত গিফট।
আমি যে গিফট দিতে চাইছিলাম এটা আমি প্রথম শুনলাম।
তারপর ডরোথিকে পছন্দের একটা শাড়ি কিনে দিবা বনানি থেকে।
আর যেন কি বলছিলাম, বনানি বলছিলাম,
বনানি কোথায় বলছিলে? গুলশান, নাবিলা?
নাবিলা বলবো কেন, উনি তো খুব ট্রেডিশনাল, ওনাকে তো আমি বলছিলাম না ইয়া থেকে কিনে দিবো।
আমার
ওনাকে মানে আমি না বুঝতে পারতেছি আমি নাম ধরে ডাকবো ওটা কি সম্বোধন করবো, এই জন্য আমি উনি করবো
না। শোনো, আমি তোমাকে বলি, তার নামের শুরুতে ডর ব্যাপারটা আছে, তুমি একদমই ভয় পাইও না, ঠিক আছে? ভয় পাওয়ার ভয় পাওয়ার কোনো কারণ নেই, উনি খুবই ফ্রেন্ডলি। আমি আমি প্রথমে ওনাকে দেখে আমি ভয়
পাই। রাজীব, সেই কাহিনীটা তো বলা হয় না।
আমি
যখন ঢুকলাম প্রচন্ড ভয় পেয়ে গেছিল।
আমি আমার মানে আমার খুবই
মানে প্রেমময় চাহনিটাই হচ্ছে ভয় পাওয়ার, ঠিক আছে? আমার খুবই মুগ্ধতার চাহনিটাই হচ্ছে ভয় পেয়ে যাওয়া।
শোনো, তুমি রাজীবকে
প্রেমে পড়তে ভয়
পুরোপুরি চেনো নাই। রাজীব যেটা করে সেটা হচ্ছে যে রাজীব বিভিন্ন মেয়েদেরকে, ধরো কোন একটা মেয়েকে সে ইনবক্স করলো, কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া, এই এই কবিতা আমি তোমার জন্য লিখছি বলে পুরো লিরিকটা সে পাঠিয়ে দিল। সেই মেয়ে অসম্ভব অস্থির হয়ে আমাকে নক করতেছে, রাজীব ভাই আমাকে নিয়ে একটা কবিতা লিখছে, জাহিদকে নক করতেছে, সবাইকে নক করতেছে। পরে এখন রাজীব খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ আমি প্রত্যেকটা মেয়েকে আমরা এই শো থেকে বলে দিয়েছি, রাজীব তার লেখা যে কোনো কবিতা পাঠালে প্লিজ সেই কবিতার প্রথম লাইন গুগলে সার্চ দিয়ে দেখে নিবা এটা আসলে কার লেখা। আচ্ছা রাজীব ওটা আরেকটা মেয়েকে পাঠাইস না, আমি পাঠাইনি, কিন্তু রাজীব তোমাকে যা পাঠায় সব আমাকে দেখায় পাঠায়।
আমি
ডরথি বোস বলে ডাকবা,
তুমি
কি জানো একটা রাজীব কি বস করেছিলে যে যেখানে লেখা ছিল আপনা, মানে
ও না আমি ভুলে গেছি রে,
সেই কাহিনীটা শুনি। সেটা হচ্ছে যে এরকম ডরোথি রবীন্দ্রনাথের একটা গান, এই গানে এরকম একটা শব্দ ছিল যে আপনা বা আপনি আপনি আপনি
সুখে আছি সুখে আছি, কি জানি ওই গানটা গেলাম না, ওই গানটা তোরা দিলে না ব্রডকাস্ট করলে, তোমরা
ওই গানের
লিখলো আমাকে,
ওইটাই এটা আমি বলতে আমাকে বলতে তো সেটি হচ্ছে যে ওখানে একটা শব্দ বাক্য ছিল এরকম যে আপনাকে দেখি আমি ভুলিয়া গিয়েছি, এই টাইপের একটা। তো রাজীব ডরোথিকে একটা দীর্ঘ ইনবক্স করছে, সাধারণত সে দীর্ঘ ইনবক্স করে না, এবং এবং বলতে আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি এই প্রথম সে একটা ইউনিক এবং মৌলিক একটা ইনবক্স
ছিল,
হ্যাঁ খুবই সুন্দর ছিল, কারণ সাধারণত সে একটা মেয়েকে যা পাঠায় ওই জিনিসগুলো মানে রাজীবের কপি পেস্ট, কারণ রাজীবের একটা ডেস্কটপে একটা ফাইল আছে ইনবক্স ফাইল, ওর মধ্যে ঢুকলে দেখা যাবে যেসব মেয়েদের বয়স 18-20 তাদেরকে এটা পাঠাবো, একই জিনিসে সবাই কপি করে পাঠায়, ওয়ার্ডে দেওয়া গেছে
বয়স বুঝে বুঝে।
কিন্তু তোমার ক্ষেত্রেও কিন্তু একদম সত্যিকার অর্থে একটা নতুন ইনবক্স পাঠিয়েছিল, এবং সেখানে সে ক্যাদরানি করছে রবীন্দ্রনাথের উপর,
এটাও তো বয়সের কারণ,
যে সেখানে সে লিখছিল যে আপনাকে দেখিয়া আসলেই রবীন্দ্রনাথ ঠিক বলেছিলেন, আপনাকে দেখে আমি আসলেই মুগ্ধ, আপনার গান শুনে আমি আসলেই মুগ্ধ, আপনার আপনার কথা শুনে আমি আসলেই মুগ্ধ, আপনার সবকিছুতে আমি আসলেই মুগ্ধ, এইসব লিখে রাজীব দীর্ঘ একটা ইনবক্স করছে। এবং এরপর ডরোথি সামান্য সমস্যা করে ফেলছে, ডরোথি লিখছে যে রবীন্দ্রনাথ এখানে আপনা বলতে আপনি না, ইউ না, আপনা বলতে বুঝাচ্ছি আমি, নিজেকে বুঝাইছে। কাজে এরপর রাজীব আর কোনদিন ডরোথি বসকে ইনবক্স করেনি, এবং আজকেও যখন ডরোথি এডিসিতে ঢুকলো রাজীব অন্যদিকে তাকায় গেছে,
মানে চিনে,
হ্যাঁ হ্যাঁ, কানে হেডফোন লাগায় ফোনে কথা বলে, দেখি পাই যাবে মানে ব্যাপারটা এরকম যে ঠিক আছে,
খুবই একদম খুবই সত্যি কথা তখন রবি ভাই যা বললো, একদম ডেফিনেটলি খুব সত্যি। আসলে রবীন্দ্রনাথের প্রত্যেকটা কথার একটা ইনার মিনিং থাকে, যেটা বোঝার জন্য সেই সেই লেভেলের ফ্রিকোয়েন্সি থাকতে হয়। যেমন রবি ভাই একদিন আমাকে সে বললো রবীন্দ্রনাথ অদ্ভুত জীবনমুখী গায়ক, হ্যাঁ দেখেছি জীবন নিয়ে লিখছেন, না বস আপনি বুঝতে পারছেন না, উনি যে ত্বকের যত্ন নেওয়ার ব্যাপারে যে একটা গান লিখছেন, ত্বকের যত্ন নেওয়ার ব্যাপারে রবীন্দ্রনাথ গান লিখছে, ওটা তো চন্দ্রমুখীর গান ত্বকের যত্ন নেই, বলে না বস ত্বকের যত্ন নিন ওই গানটা না, ওই যে ওই লাইনটা আপনি দেখেন নাই, নয়নের নিজ হতে ঘুজবে কালো, আমি বললাম যে নয়নের নিজ না, মানে বলে না হ্যাঁ ওটা ডার্ক সার্কেল, চোখের মিটিতে ডার্ক সার্কেল পরে, নয়নের নিচ হতে ঘুচবে কালো, আয়নায় তাকালে পরে দেখবে তোমাকে লাগবে ভালো, এই টাইপের কি জানি বললো। আমি বললাম বস ব্যাপারটা হচ্ছে নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, এবং ব্যাপারটা হচ্ছে মানুষের অন্ধকার মানুষের চোখেই থাকে। আপনার সেই চোখের অন্ধকারের সেই পর্দাটা যদি আপনি সরিয়ে ফেলেন, আপনি একটা অন্ধকারের মধ্যে আলো খুঁজে পাবেন। এটা ডার্ক সার্কেল নিয়ে লেখা নেই, চোখের নিচে আপনার কালি আছে, ঠিক আছে, মানে আনফরচুনেটলি আপনার উদ্দেশ্য বলে নাই।
আমি যা করি আমি নিজের মধ্যে করি, কিন্তু আপনি যে জনে জানে ভুল ব্যাখ্যা কবিতার নানা ধরনের
নিচে ঘুজবে কালো, এটা ডার্ক সার্কেল নিয়ে লেখা না। বস আপনি এখনো ইনসিস্ট করে যাচ্ছেন যে এটা ডার্ক সার্কেল নিয়ে লেখা,
জেনিফার নামে আমাদের এক বান্ধবী ছিল,
জেনিফার,
হ্যাঁ, ওর বাবা হচ্ছে মিল ভিটার চেয়ারম্যান ছিল। সেই জেনিফারকে লিখছে রবীন্দ্রনাথ মিল ভিটার নিয়ে লিখেছিল, ভগবান তুমি যুগে যুগে পাঠিয়েছো দুধ বারে বারে সংসার। এইসব কেন করেন রাজ, যেটা জানেন না সেটা জানেন না।
আর আপনি যে আপনি যে সেদিন বললেন যে রবীন্দ্রনাথ খুব ফুটবল প্রেমী ছিল, প্রভু বল দাও
মনে বল দাও। আচ্ছা ঐশী কি এখনো লাইনে আছে? ঐশী ছিল সেই মেয়ে যে তার গাড়িটা দিতে রাজি হয়েছিল, কিন্তু ড্রাইভার ঠিক সময় মতো ঘুম থেকে ওঠেনি। ঐশী আমরা কি আশা করতে পারি?
ড্রাইভার ঘুম থেকে উঠে নাই, ইউ আর দা ওয়ান যে ঘুম থেকে উঠে নাই।
আমাকে সে 5:30 সময় কল করে বলে কি বোঠা তুমি কোথায়? আচ্ছা মানে কি আমি তো বাড়িতে, বলি আমি তো তোমার জন্য এয়ারপোর্টে বসে আছি, এখন তো আমার প্লেন ল্যান্ড করে নাই।
না না না, সেই ও তখন উঠছে
না। আমার একটা প্রশ্ন আছে ঐশী, মানে ড্রাইভার ঘুমাইছে ঘুম থেকে ওঠে, ঐশী শোনো প্লিজ, হ্যাঁ ড্রাইভার ঘুম থেকে ওঠে নাই, ঠিক মতো যায় নাই, তারপর হঠাৎ করে রবি ভাই নিয়ে যাওয়ার কথা, আমি মানে প্যাচ লেগে যাচ্ছে। রবি ভাই কি পার্ট টাইম ড্রাইভার হিসেবে তোমাদের কাজ করে?
ড্রাইভিং করার জন্য তো বয়সটা লাগবে, তো পার হয়ে
পার হয়ে আসছে
না কারণ সে আপু।
এইবার কি ঐশী আশা করতে পারি যে কালকে রাত 12টায় চলে যাচ্ছে, তুমি তোমার গাড়িটা একটু দেবে? কারণ আমাদের কত পার ঘন্টা কত করে নাও তোমরা? পার ঘন্টা কত করে নাও গাড়ির রেন্টে কার? নাম হচ্ছে অর রেন্টে কার, অর মানে কি ওতে ঐশী আর রাজীব, অর রেন্টে কার
ঐশীর প্রকাশন সংস্থা আছে,
ওইরকম ও ঐশীর একটা প্রকাশন
আছে, আমার সবকিছু রাজীব ভাইয়ের সাথে,
হ্যাঁ ঐশীর একটা প্রকাশন সংস্থা আছে,
রাজীব ভাই হয়
হেডফোনটা খুলে মাথা ঝাঁকি দেবে।
বোনকেও ভাই বলে ডাকা যায়, বোনকেও আদর আদর করে ভাই বলে ডাকা যায়, কোনো সমস্যা নেই। না সেটাই ঠিক আছে, যেদিন এটা আবিষ্কার হইলো যে ঐশী আমার বোন আমি তার ভাই, আমি সঙ্গে সঙ্গে আব্বাকে ফোন করলাম, আব্বা এইটা আপনি কি করছেন, আমাদের গুলশানে 5 কাঠা জমি আছে, এইটা এতদিন জানেন আমি চান চাকরি করছি।
আমার আব্বা আপনাকে ছেলে হিসেবে মেনে নিচ্ছে তো
দেখো যদি কোন একটা চান্স থাকে, যদিও আমি ইনকাম ট্যাক্স অফিসে চাকরি করি না, তারপরে বা ওই কি জানি নটিক্যাল ব্যাপারটার মধ্যে একটা নটি ব্যাপার আছে,
ঐশী বয়ফ্রেন্ড সে ছিল অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, আমি এবং রাজীব তাকে বুঝাইছি দেখো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার আসলে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে না, এটা অনেকটা ভোকেশনাল, লাইক ধরো প্লাম্বার ইলেকট্রিশিয়ান। ও খোদা, এবং এই ঘটনার পর থেকে ওর বয়ফ্রেন্ড সে তাকে নেদারল্যান্ডে ওইখান থেকে রেগুলার অনলাইনে আমাদের শো শোনে, অনলাইনে রেগুলার আমাদের শো শোনে, এবং আমরা সাধারণত আমাদের এই স্ক্রিপ্টের মধ্যে প্রচুর অ্যারোনটিক্যাল বিষয়পত্র থাকে, কিন্তু আমরা ভয়ে ওই কথাগুলো বলতে পারি।
আর সে কিন্তু বহু কষ্ট করে শো শুনে, শুধু প্রতিশোধ না, একটা সুযোগ খুঁজতেছে,
ঠিক আছে, একটা
সুযোগ পাইবে মামলা কেটে দেবে।
এমনি মামলা করুক, মামলাকে আমরা ভয় পাই না, আমরা যেটাকে ভয় পাই সেটা হচ্ছে হামলা, মারধর করবে না তো,
ওটা ওটা বাদ করবে না, ওটা অবশ্য আপনাদের বয়স হয়ে গেছে, ও এত নির্মম না,
ও এত নির্মম না। ওকে ঐশী, আমাদেরকে ফোন দেওয়ার জন্য অসংখ্য 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 ধন্যবাদ, এবং কালকে রাত 12টায় তোমার গাড়ি পাচ্ছি, এর জন্য অসংখ্য 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 ধন্যবাদ। এই যে একটা অদ্ভুত শো, একদম শো লাইভ এর মধ্যে, যেমন দীপিকা কয়েকদিন আগে ঢাকায় আসছে, ঠিক আছে, দীপিকা পাডুকান সে ঢাকায় আসছে, তার তার হচ্ছে তার মেইন স্পন্সর ছিল লাক্স, ঠিক আছে, সেরকম দলটি ঢাকায় আসছে, তার ট্রান্সপোর্ট পার্টনার হবে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেয়, যাত্রা ব্যান একদম টাইমলি ছেড়ে যায়, এর মধ্যে
তোমার স্বার্থ জড়িত আছে,
তোমার স্বার্থ জড়িত আছে, শুধু তাদের অবস্থা এত খারাপ, ফ্লাইট মিস হয়ে গেল, আর কয়েকদিন থেকে গেল, লসটা কার হবে, তোমার লস হবে, তোমার লস।
না না আমি ওনার ক্ষেত্রে সিরিয়াস নেই, চাই আর দুই চার দিন থাকবো ফ্লাইট মিস করে।
আরো অনেকে ভালো গান গায় ঐশী, তুমি আর ডরোথি ভালো গান গাও, এমন ঐশী কিন্তু খুবই ভালো গান, ঐশী খুবই ভালো গান, ঐশী আমরা দুই লাইন শোনাও না, দুই লাইনটা শোনাও না, ওই যে ওই যে
কোনটা গান, এই অপমানটা করবে
না, আমার শোনার বাংলাটা গায় না, আমরা আরাম করে বসছি এখন, দাঁড়িয়ে দাঁড়ো, তুমি যে ওই ওই গানটা গাও, কোনটা জানো,
কোন গান পছানি হয় তা আমার
জানা, কোনটা যে কোন গানটা ও ফাইটটা যায় বুঝ, আধুলো আর দূর, এটা না এটা না, রবিতে সঙ্গীত মাঝে মাঝে তব দেখা পায়, এই গানটা গাও। আমি তানপুরা বাজাবো, তোমার কি
আমার কথা
বলতে,
আপনি
এত কথা
বলছেন কেন,
আমি বিশ্বাস করেন আপনার দুজন সাথে কথা বলছি, আমি দর্জিবর সাথে কথা বলি,
হ্যাঁ বলো
প্লিজ, আপনাকে চুপ থাকেন,
শেষ মুহূর্তে আমাকে রেকর্ডিং করে যেতে হবে,
ঠিক আছে, আপনি যেখানে রেকর্ডিং করবেন তার বাইরে আমি
দাঁড়িয়ে থাকবো, নিয়ে চলে আসতে পারো,
যদি নিয়ে যেতে হন তাহলে ভালোবেসে বাসা থেকে
বানাই দেয় না, আমাদের মতো মেহনতি মানুষের কাছে এটাই, এটার জন্য বলে যে টেক অ্যাওয়ে সার্ভিস আছে, ঠিক আছে, এটা এটা ফ্ল্যাট মাস লাগবে না,
আমি
আপনাকে
খাওয়ালাম, আমি রাজীবকে নিয়ে আমরা গ্লোরিয়া জিন্সে গেছি, ফুল রাজীবকে স্ক্যান করে ঢুকাই দেন, আমি খুব আসছে গ্লোরিয়া জিন্সে আছে, রাজীব ডরোথি আসার জন্য আমি বললাম না, না হলে ওখানে ডিটেক্টরে অনেক প্রবলেম হচ্ছিল, বারবার ওরা বারবার চেক করতেছিল, বারবার ডিটেক্টরে সমস্যা হচ্ছিল,
আপনি যদি সময় পান অবশ্যই জানাবেন, ঠিক আছে, আপনি সেখানে দেখা করতে আসেন।
ওকে ঐশী, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমরা চলে যাচ্ছি আমাদের পরের আয়োজনে, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং তোমার জন্য মঞ্জু কি গান শুনতে চাইছিল ডরোথির কাছে, তুমি
পুরানো সেই দিন,
পুরানো সেই দিনের কথা, এই গানটি আমরা কবিগুরুকে অনুরোধ করছি যেন তিনি আমাদেরকে, হ্যাঁ হ্যাঁ ওটা ওটা লিরিক্স রবীন্দ্রনাথ ঠাকুর পাঠাচ্ছেন, রবীন্দ্রনাথ ঠাকুর পাঠাচ্ছেন, এবং এই ফাঁকে আমরা চেষ্টা করবো হচ্ছে আমাদের ইয়ের সাথে কথা বলার জন্য, আমাদের বাজেট হইল, বাজেটের ব্যাপারটা একটু রাজীব বলেন,
বাজেটে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ভাই, যেটা প্রথমত যে সমস্যাটা হচ্ছে যে দুঃসংবাদের ব্যাপার হচ্ছে আপনার আমার জন্য যে আমরা তো প্রতিদিনই রেডিওতে আমাদেরকে দেখা না গেলেও আমরা প্রচন্ড ক্লিন শেভ হয়ে আসি এবং রবি ভাই প্রায় সময় সুট পরে আসে আমরা এর আগে সুটেড অ্যান্ড বুটেড হ্যাঁ তাইও পরে আসে এবং কষ্টকর ব্যাপার হচ্ছে যে এবার বাজেটে রেজারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে যার ফলে আমরা ঠিক করেছি আমরা দাড়ি কাটবো না সময়টা
জানে এর আগে রাজীব লিচুকে একদিন লেচু বলছিল আমি
শিখাবেন না আই রেগুলারলি গুড ইয়ার আমি গু না বস এটা গো এবার ইংরেজি বেশি বোঝেন টিও কি হয় আমার টু টিও যদি টু হয় জিও কি হবে ডিও ডু তাহলে জিও কি হবে
লজিক্যাল লজিক্যাল
ইউ আর রাইট গু হবে এটা এবং রবি রেগুলারলি গু দিয়ে আর
হ্যাঁ তারপর রাজীব আর কি যেন আপনি বলছিলেন
আর কিছু
রেজারের দাম
রেজারের দাম বাড়ছে
মানে আমি খুবই অবাক হয়ে গেলাম
সবকিছুরই দাম বাড়তেছে আমি এটা জানতে চাই যে আগের দাম বাড়বে কিনা
আমি আমি আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা বিষয় লাগলো বাজেটে হচ্ছে টয়লেট পেপারের দাম কমছে কিন্তু চিনির দাম বাড়ছে অদ্ভুত একটা ব্যাপার
কন্ট্রাডিকশনটা কি এর মধ্যে মানে কন্ট্রাস্টটা কি
কন্ট্রাস্টটা হচ্ছে যে আমাদের দেশে খুব কম মানুষ টয়লেট পেপার ইউজ করে কিন্তু সবাই চিনি খায় আর সেই জিনিসটারই দাম বাড়ানো হয়েছে কিন্তু টয়লেট পেপারের দাম কমানো হয়েছে আরেকটা জিনিসের দাম কমানো হয়েছে কিন্তু এই ব্যাপারে আমরা রেডিওতে কোনো কথা বলবো না কিন্তু যে রেজারের দাম যে বাড়ানো হইল ঠিক আছে ইয়ে বলছিল সৈয়দ মুস্তফা আলীর একটা কথাই ছিল
পঞ্চাশ একবার বলছিলাম আমি অলরেডি
হ্যাঁ এটা আমার খুব প্রিয় লাইন যে যখন ফরাসি দেশে আজকে দরকি আছে কিছু পাণ্ডিত্য দেখাতে হবে সৈয়দ মুস্তফা আলী পড়ি যখন প্রথম শেভিং ক্রিস্ট আবিষ্কার হলো তখন এক ফরাসি রমণী বলেছিল যে পৃথিবী থেকে চুম্বনে আনন্দ অর্ধেক কমে গেল কারণ ছেলেরা এখন শেভ করবে এবং খুব সম্ভবত সেই আনন্দ আবার ফিরিয়ে আনার জন্য শেভিং রেজারের দাম বাড়ানো হয়েছে এবং তোমরা ফেসবুকে দেখবে যে আমাদের কি অবস্থা আমরা একদিনেই রাজীব আপনার দাড়ি গজানোর গ্রোথ খুব ভালো
না সেটাই আপনি কি দাড়িতে ইউরিয়া সারটা কিছু এই এমন হতে পারে যে রবি ভাই যে আপনার ব্রেইনে এত পরিমাণ
গোবর
আছে
আমি জানি আপনি কোন লাইনে কথা বলবেন আমি খানিকটা হলে আপনাকে চিনে ফেলছি খানিকটা হলেও চিনে ফেলছি আমরা খুবই আনন্দিত যে তামাকের উপর দাম বাড়ানো হয়েছে
একদম
এবং আমি এবং রাজীব
দেখছি কিছুক্ষণ আগে আনন্দে আপনি অনেকবার নাচানাচি
হ্যাঁ নাচানাচি করেছি এবং আমি আমাদের শ্রোতাদেরকে বলতে চাই ধূমপান মানে হচ্ছে বিষপান ধূমপানে মানে হচ্ছে আয়ু ক্ষয় আমি এবং রাজীব আমরা এত সুন্দর করে রেডিওতে কথা বলি তার অন্যতম প্রধান কারণ খুব সম্ভবত এই যে আমরা জীবনে কোনোদিন একবারও সিগারেটে টান মেরে দেখিনি এবং আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই যে সিগারেটের দাম 10 টাকা থেকে বেড়ে প্রতি স্টিক 12 টাকা করা হয়েছে এবং আমরা প্রস্তাব করছি
আরো
দাম এটা
25 টাকা করা
25 টাকা না 100 টাকা করা উচিত না 100 টাকা হইলে বাস হয়ে যাবে
আপনি
যখন ভাত খাচ্ছিলাম
প্রয়োজনে নিয়েছিল
আপনি যে রাজীব খায় হুক্কা আমি তাও যাই হোক একটা শেপের মধ্যে আছি রাজীব খায় হুক্কা এবং আমরা এখন আবার ডরোথির গান শুনবো এবং আমাদের ব্যান্ডির লিড ভোকালিস্ট মঞ্জু তিনি ডরোথিকে একটা অনুরোধ করেছেন অনুরোধটা হচ্ছে যে পুরানো সেই দিনের কথা
দাওতি, সে পুরানো সেই দিনের কথা গানটা আমরা একটু শুনি।
তোমাদের এত কথা করে গান গাওয়া।
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হয় সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হয় সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আরে একবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হয় সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাসি গান গেয়েছি বকুলের তলায়, হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়।
মঞ্জুর গানটি খুবই ভালো লেগেছে, মঞ্জু হাততালি দিয়েছে আমাদেরকে।
আপনাদের লাগেনি?
আমাদেরও খুবই ভালো।
হাততালি দেন।
আমি তো জাহিদকে দেখলাম হাই দিচ্ছে তাহলে।
না না, জাহিদ হাইট না, জাহিদ হচ্ছে একটা টাইম আউটের হাই তুলেছিস, তোকে আমি গবা দিবে মেরে ফেলবো, কত বড় সাহস
চৌধুরী সাহেব।
না আমি তো বললে এখন ক্ষুদ্র জ্ঞানে কতটুকু আর বলি, রবীন্দ্রনাথের তাসের দেশে যখন ছক্কা পঞ্জা যখন জিজ্ঞেস করে রাজপুত্রকে যে তোমরা কোন বংশীয়, তখন রাজপুত্র বলে আমরা হাই বংশীয়, এবং ব্রহ্মার হাই থেকে উৎপত্তি বলে আমরা হাই বংশীয়। তো সব হাই কিন্তু খারাপ না, কিছু কিছু হাই হচ্ছে উচ্চ বাচ্চার উচ্চ মার্গীয় কোনো কিছুর প্রকাশ। জাহিদের এই হাই সেটা হচ্ছে ওই উচ্চ মার্গীয় অভিব্যক্তিরই
প্রকাশ।
মার্গীয় আমাদের মার্গীয় হোক আর স্বর্গীয় হোক, আমাদের ছোট্ট একটা বিরতি না নিলে জাহিদের চাকরিটি এবং আমার চাকরিটি এবং গাজীবের চাকরিটি থাকছে না। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো, শুনতে থাকো মেন্টস, বাতি জ্বালাও।
বাজান দুইবার বাজান, অসুবিধা নেই,
গেলই রায় এত টাকা দেয় মেন্টোস, তিনবার বাজান সমস্যা করি। মেন্টোস বাতি জ্বালাও,
মেন্টোস বাতি জ্বালাও।
তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে আছি আমি রাজীব হাসান এবং আমাদের সঙ্গে আছেন ডরোথি বোস। আমি আমার পার্সোনালিও আমাকে অনেকে ইনবক্স করছে, আফসানা যারা লিখে পাঠিয়েছে, অসাধারণ হচ্ছে ডরোথি ম্যাম, সে আপনাকে ম্যাম হিসেবে সম্বোধন করেছে ম্যামের গানগুলো। সাবরুল আলম সে বলছে ভাই আজকের শোটা খুবই ভালো হচ্ছে, তারপর নাবিল সাদ উনি রিকোয়েস্ট করেছেন যে দুটো গানে রিকোয়েস্ট করেছেন আপনি গাইতে পারবেন কিনা আমি জানি না, এটা হচ্ছে মনমোর মেঘের সঙ্গী সম্ভবত সেটাই, মনমোর মেঘের সঙ্গী, এবং তুমি কেমন করে, তুমি কেমন করে গান করো, এটা এই দুটো গান রিকোয়েস্ট করেছে উনি। এবং আমাদের এখানে এসএমএস এ অনেক রিকোয়েস্ট আসছে, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি শুরুর দিকেই একজন রিকোয়েস্ট করেছে আনন্দ লোকে এই গানটি যদি আপনি একটু গেয়ে শোনান আমাদের শ্রোতাদের জন্য, না অল্প একটু আপনি চাইলে পুরোটাই গাইতে পারেন,
অনেক লম্বা গান,
অনেক লম্বা না, আচ্ছা যতটুকু হয়,
এত রাতে না বলা যায় বসে একেবারে অনেক রাত না এখন,
আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর।
এটা কি তুমি লিরিক ছাড়াই মানে মুখস্থ থেকে?
আমার স্মৃতিশক্তি কিন্তু খুব খারাপ না।
হ্যাঁ তোমার স্মৃতিশক্তি আসলেই যে খুব খারাপ এটা কোনোভাবেই
না,
খুব খারাপ না, খুব খারাপ না, আসলেই আসলেই আসলে আসলেই 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 তাই।
আমি কিন্তু মুখটুকু গেলাম এই জন্য ঠিক ছিল, পরের থেকে শুরু করলে আমি কিন্তু উল্টাপাল্টা গিয়ে যেতাম,
আপনি গান গাচ্ছেন আপনার সামনে স্ট্যান্ডে লিরিক রাখা আছে হঠাৎ করে বাতাসে উড়ে চলে গেল, তখন আপনি কি করবেন?
আমি উল্টা এরকম একদম সত্যি সত্যি ঘটনা এরকম, হ্যাঁ আমি তখন ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আর আমাদের একটা সার্কের সমস্ত দেশে জাস্টিসদের একটা কনফারেন্স হচ্ছে ওই সময়, তো বা কাউন্সিল থেকে ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে বলা হয়েছে একটা অনুষ্ঠান করবার জন্য, তো আমরা করলাম একটা অনুষ্ঠান, তো সেখানে আমার একটা সোলো পারফরমেন্স ছিল অন্তরমম বিকশিত করো অন্তর, একদম কমন একটা গান, এখন আমি পন্ডিতে করে আমি বই না খুলে গান গাওয়া শুরু করেছি, হ্যাঁ ইনস্ট্রুমেন্ট সব সবকিছু খুব ভালো ছিল, আমি গান গেতে গেতে গান গেছি ভুলে, এত কমন একটা গান, আমি শেষে প্রথম অন্তরার জায়গাতে আভোগ আপকের জায়গাতে প্রথম অন্তরাতে গিয়ে উল্টা পাল্টা গিয়ে ঠিক কিন্তু চলে আসলাম, এখন আমি যখন স্টেজ থেকে নামছি তখন আমার স্যার মিজান স্যার এখন তো বোধহয় উনি এসে আছেন কোথায় হিউম্যান রাইটস ইস্যু চেয়ারম্যান, এখন উনি আমাকে বললেন কি দাও তুমি কি করেছে এই কাজটা, আমি ওয়েল আপনি চেপে যান ব্যাপারটা বিকজ জাস্টিস সব ভিন্ন দেশি ওরা বাংলায় বুঝে না, কথা বলাই নাই আমি কি গাইলাম না গাইলাম ওরা কিচ্ছু বুঝে নাই, কিন্তু শুধু শুটুকু শুটে গেছে সে ফাইন আপনি চেপে যান ব্যাপারটা চেপে গেলে হবে, তো এই হচ্ছে আমার পরীক্ষা দিতে বসেও সঙ্গীত ভবনে পরীক্ষা দিতে বসে এক্সট্রা অনুষ্ঠান নিয়ে আমি সুন্দর গান থান বানিয়ে ঠানিয়ে নম্বর টম পেয়ে কম টম পেয়ে চলে এসেছি, এরকম হয়েছিল ঘটনা।
রোহিণীর একবার রোহিণী তো খুবই একজন বিখ্যাত তার্কিক নটরডেম ডিবেটিং সোসাইটির আজীবন উপদেষ্টা, এবং রবিবার ছিল কি রবিবার একবার ডিবেট ছিল হচ্ছে টপিকটা ছিল উচ্চ শিক্ষার মাধ্যম মাতৃভাষা হওয়া বাঞ্ছনীয়, এটা সে পক্ষে এবং উচ্চ শিক্ষার মাধ্যম মাতৃভাষা হওয়া বাঞ্ছনীয় এটার পক্ষে বলার মতো অনেক কিছুই আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইমোশনাল জায়গায় আপনি আঘাত করতে পারবেন, যেহেতু আমাদের সঙ্গে বান্ন আছে অমুক আছে অমুক আছে, রবীন্দ্রনাথও বলেছে ক্ষুদ্র জ্ঞানে যদি বলি আগে চাই মাতৃভাষার গাঁথনি তারপর চাই বিদেশি ভাষার গোড়াপত্তন,
গোড়াপত্তন না পত্তন শুধু
যাই হোক,
গোড়া নামে রবীন্দ্রনাথ আবার একটা
আরেকটা
উপন্যাস আছে, যাই হোক
পক্ষে বলছি বা বিপক্ষে বলছি, সে হঠাৎ থেকে যে তিন নাম্বার পৃষ্ঠা আছে তার ফার্স্ট পেজ সেন্টেন্স খুঁজে পাচ্ছে না, সে তো খুবই স্মার্ট, সে বললো আজকের আমাদের বিতর্কের বিষয় উচ্চ শিক্ষার মাধ্যম মাতৃভাষা হওয়া বাঞ্ছনীয়, আমি দৃঢ়ভাবে এই প্রস্তাবে বিপক্ষে অবস্থান এবং বলে সে মোটামুটি
বাট এই ঘটনা কিন্তু সত্যিই ঘটেছিল। সেটা হচ্ছে যে আমরা যখন আইডিল স্কুলে পড়তাম তখন সরকারের পক্ষ থেকে একটা বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হতো শিক্ষা সপ্তাহ উপলক্ষে। তা আমরা আইডিল স্কুলের পাশেই ছিল মতিঝিল মডেল স্কুল, আমরা ওই স্কুলে গেলাম বিতর্ক করার জন্য। আমরা খুবই ছোট, সিক্স না সেভেনে পড়ি। তো ওইখানে হচ্ছে তাৎক্ষণিকভাবে সাবজেক্ট দেওয়া হবে এবং সাবজেক্ট দেওয়ার পর আমরা তারপর লটারি হবে।
আপনি যখন সিক্স সেভেনে পড়তেন তখন বিতর্ক ব্যাপারটা ছিল?
হ্যাঁ ছিল,
বুঝলাম।
এরা প্রমাণ করার চেষ্টা করে এই শোতে যে আমার বয়স সিক্সটির কাছাকাছি এবং আমাদের 60% শ্রোতা তাই বিশ্বাস করে যে আমার বয়স সিক্সটির কাছাকাছি। আচ্ছা যাই, যেটি বলতেছিল, তো সাধারণত সেই সময় খুব কমন কিছু সাবজেক্ট নিয়ে, যদিও সাবজেক্ট আগে থাকতে ঠিক করা ছিল না কিন্তু আমাদের তাৎক্ষণিকভাবে সাবজেক্ট লটারি করা হতো, খুব কমন কিছু সাবজেক্ট নিয়ে বিতর্ক হতো। এবং ঝামেলাটা কি হতো, পক্ষ পক্ষ এটা একদম মানে পারে আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে টস করে ঠিক করা হতো যে কে পক্ষে বলবে আর কে বিপক্ষে বলবে। তো আমরা তো তখন খুব ছোট, বানিয়ে কথা বলা তখনও শিখি নাই, সব মুখস্থ বলতে হয়। এই জন্য আমাদের ব্যাগ ভর্তি বিভিন্ন টপিকের ওপর লেখা থাকতো, একদম স্ক্রিপ্ট করা থাকতো এবং স্ট্র্যাপল করে আলাদা করা থাকতো। যেমন একটা বিষয় হতে পারে যে উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়া দরকারি, এটার পক্ষে না বিপক্ষে। আমাদের দুইটা 5 মিনিটে দুইটা স্ক্রিপ্ট রেডি থাকে, পক্ষে বিপক্ষে। তা গিয়ে খুবই আনন্দের বিষয়, আমাদের বিপক্ষে আসে হচ্ছে ভিকরণেশা এবং আমরা মতিঝিল মডেলে সেই বিতর্কটা করছি এবং যে সাবজেক্টটা পেল ওটা আমার ব্যাগের মধ্যে আছে, ওই সাবজেক্টের দুইটা স্ক্রিপ্ট লেখা আছে। যখনই সাবজেক্ট ঘোষণা করা হলো আমি ইয়াহু করে উঠছি এবং মানে একদম খুব গোছানো স্ক্রিপ্ট এবং সাবজেক্টটা এটাই ছিল যে উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়া বাধ্যতামূলক করা উচিত, এটার পক্ষে আমাকে বলতে হবে। আমি মহা উত্তেজনায় ডায়াস, আমি ছিলাম দল নেতা, মহা উত্তেজনায় ডায়াস উঠে আমি টানা 5 মিনিট, কারণ ওটা আমার মুখস্থ ছিল, স্ক্রিপ্ট দেখে দেখে পড়ে গেল। আমি জাস্ট আমি একদমে পড়ে গেছি, তো আমি টের পাইনি কখন কোথা দিয়ে 5 মিনিট পার হয়ে গেছে। আমি যখন বক্তব্য শেষ করলাম সবাই হা করে তাকায় দিচ্ছে এবং আমি হায়েস্ট নাম্বার পাইছিলাম, কিন্তু আমি পক্ষে বলতে গিয়ে পুরোটা বিপক্ষের স্ক্রিপ্ট পড়ে ফেলছি। আমার টিম ডুবছে, কিন্তু টিম ডুবলো একটা ব্যক্তিগত পুরস্কার পাচ্ছি, সেটা হচ্ছে শ্রেষ্ঠ বক্তা।
তার বক্তব্যের কারণে অপোনেন্ট দল জিতে গিয়েছিল, এত মার্কস এনে দিয়েছিল,
এত মার্কস, কারণ হচ্ছে যে তিনজনের নাম্বার তো যোগ হয়, আমারটা
ওদের নাম্বার যোগ হয়ে
গেছে, ওদের নাম্বারে যোগ হয়ে গেছে, মানে পুরো ফুল ক্যালেন্ডার। এবং আজও আমার বন্ধুরা বলে যে আমাদের অপোজিশন যেহেতু ভিকারনেস স্কুল ছিল, আমি ইচ্ছা করে
বিতর্ক নিয়ে আমি ছোট্ট একটা আমার স্মৃতির কথা বলি, সেটা হচ্ছে আমি তখন ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে, তখন বিতর্ক হইতো বল এবং তখন আমাদেরকে তো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তো অনেকগুলো ইয়ে থাকে, আপনার ফিল্ম সোসাইটি থাকে, তারপর ডিবেটিং সোসাইটি থাকে। তো ডিবেটিং সোসাইটি আমাদের নবীনবরণ উপলক্ষে একটা খুব ভালো বিতর্ক আয়োজন করেছিল এবং টপিকটা ছিল হচ্ছে প্লিজ না বলো না, প্লিজ না বলো না। এটার বিপক্ষে একটা বক্তব্য বলেছিলেন আমাদের অনেক সিনিয়র ভাই, আমার এখনো বিতর্কটা মনে আছে। বিতর্কে মানে তার বক্তব্যতে না বলাটা জানতে হবে, আমাদের বাঙালির মূল সমস্যা হচ্ছে আমরা না বলতে পারি না, আমাদের সেই ব্যক্তিত্বটাই নাই। ধরেন আসিফ ইন্দ্র রবির সঙ্গে আমার এই শোটা করতে ইচ্ছে করে না, কিন্তু আমি তাকে যে বলিষ্ঠ ভাবে একটা ব্যক্তিত্ব নিয়ে বলবো যে আপনার সঙ্গে এই জঘন্য এই ফালতু জিনিসটা আমাকে প্রতি সপ্তাহে 2 বার রাতের পর রাত জেগে করার কোনো ইচ্ছাই করে না।
তবে আবার আমাকে নিয়ে আসছি এই অনুষ্ঠানে, চিন্তা করতে হবে
আমাকে রবিবারে কালকে সর আসতেছেন, তো আমার ভিতরে ভাবে বলছেন আমার বল আজকেই বল এখনই বল না বল না বল, অবশ্যই রে ভাই কেন আসবো না, আমি ভালো প্রিপারেশন নিচ্ছি টপিককে। তো ওখানে উনি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে এরকম যে আমি চাইলে অনেক যুক্তি দেওয়া যায়, আমার বক্তব্যের জন্য 7 মিনিট নির্ধারিত, সেটা 7 মিনিট করেছিল বিতর্কটা রম্য বিতর্কের জন্য, আমি 1 মিনিট সময় নিচ্ছি এবং 1 মিনিটে আমি বলবো, একটা বিষয় নিয়ে বলবো, একটাই যুক্তি দিব কেন না বলা জানতে হবে। প্রতিপক্ষ শুধু স্মরণ রাখুন সেই বিশেষ মুহূর্তে যখন হোয়াইট হাউসের অফিসে মনিকা লিউনস্কি বিল ক্লিনটনের দিকে এগিয়ে আসছিলেন, ধীরে ধীরে এগিয়ে আসছিলেন, গুটি গুটি পা এগিয়ে আসছিলেন,
সেই সময় রাজীব টেবিলেন
বিল ক্লিনটন সোফায় বসা এবং মনিকা লিউনস্কি এগিয়ে আসছেন এগিয়ে আসছেন এগিয়ে আসছেন, আর ওই সময় যদি বিল ক্লিনটন একবার বলে উঠতে না, তাহলে আজকে হয়তো পৃথিবীর ইতিহাস অন্যভাবে লেখা হতো। না বলা জানতে হবে, না বলা শিখতে হবে। আমাদের শ্রোতাদেরও বলি, যদি তোমার ইচ্ছে না হয় সগর্বে দৃঢ়ভাবে বলবে এই শো শুনবো না, ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা আবার ফিরে আসছি, তখন আমাদের সঙ্গেই থাকবেন। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ দা ছবি, এবং আমার সঙ্গে রয়েছেন দা ইনবক্স কিং রাজীব হাসান, এবং আমাদের সঙ্গে রয়েছেন দা রবীন্দ্রসঙ্গীত কুইন ডরোথি ঘোষ, এবং আমাদের সঙ্গে রয়েছেন ব্যান্ডি মঞ্জু লোবান, এবং আমাদের সাউন্ডে রয়েছে মনির। হ্যাঁ রাজীব,
যেটা হয় আর কি, মানে ডরোথিকে আমরা বলি যে আমরা প্রতি সপ্তাহে একটা টপিক ঠিক করি এবং এই টপিক নিয়ে আমরা প্রচুর গবেষণা করি। আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে প্রচুর কাগজ, অলমোস্ট 20-25 পেজ,
যদিও সাদা সব কাগজ ছিল অবশ্য।
হ্যাঁ, সব সাদা, আমার হৃদয়ের মতো একদম সাদা। এবং যেটা হয় আমরা ভূমিকা করতে করতে আমাদের আসল টপিকে আসলে ঢোকা হয় না, আমাদের
কোনোদিন না, একদম
কোনোদিন হয় না। দেখা গেল যে আসল টপিকে আমরা একদম শেষ মুহূর্তে গিয়ে মনে হয় যে কত কিছুই বলার ছিল, কিছুই বলা হলো না। তো আজকে আমরা টপিক ঠিক করেছিলাম যে ব্যাপারটা এরকম যে আপনি জানেন যে আমাদের মাধ্যমিক পরীক্ষার ফল বেরিয়েছে, এবং যেটা হয় যারা মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করে প্রতি পত্রিকায় টিভিতে হাস্যোজ্জ্বল মুখ দেখা যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মেয়েদের ছবি প্রত্যেক পত্রিকায় দেখা যায় যে 6-7 কলাম জুড়ে মেয়েদের ছবি, মানে অ্যাজ ইফ বাংলাদেশ শুধু মেয়েরাই পরীক্ষা দেয়। তো আমরা এই শোতে আমরা ঠিক করেছিলাম যে আমরা তাদের কথা বলে না কেউ যারা ফেল করে, আমরা ঠিক করেছিলাম যে আজকে আমরা যারা ফেল করে তাদেরকে নিয়ে আমরা কথা বলবো এবং তাদের কথা আমরা শুনবো। যারা ভালো রেজাল্ট করে সবাই জানতে চাই যে তুমি ভালো রেজাল্ট কয় ঘন্টা পড়াশোনা করেছো, তোমার পরীক্ষার প্রস্তুতি কি ছিল, তুমি কিভাবে এত ভালো রেজাল্ট করলা, তোমার ভালো রেজাল্টের রহস্য কি। তো আমরা ঠিক করেছিলাম যারা ফেল করেছে আমরা তাদের কাছে জানতে চাইবো তারা কিভাবে ফেল করতে হয়, কারণ জীবনে যদি আপনি ব্যর্থ হওয়ার মন্ত্রটাও না জানেন আপনার পক্ষে সফল হওয়াটা খুব কঠিন। এ কারণেই আমাদের মানে আলটিমেটলি যদিও আমরা আসলে টপিকে ঢুকতে পারিনি এবং আমরা মনে হয় না খুব একটা মন খারাপ হয়েছে আমাদের কারোরই, কারণ আমরা আপনাকে পেয়েছি। তো ছোট্ট করে হলেও কি আমরা কি আমাদের টপিকের জন্য আমরা আজকে একটা গান ঠিক করেছিলাম, আমরা খুব ছোট্ট করে হলেও যদি আমরা গানটা আজকে করি।
এই গানে যাওয়ার আগে রাজীব আমার একটু কথা আছে, সেটা হচ্ছে যে আমার মতে সারা পৃথিবীতে যেটা চলছে আমার মত হচ্ছে এই SSC এবং HSC পরীক্ষা দুটো বাংলাদেশকে উঠিয়ে দেওয়া দরকার, কারণ PSC আছে TSC, কিন্তু যখন আমরা উঠিয়ে দেওয়ার দাবি তুলছি, এবং আমাদের আজকে একটা ছেলে আমাকে ফোন দিয়েছিল, ওর নাম হচ্ছে শহীদুল্লাহ, ও থাকে টেক্সাসে, ও টেক্সাসে একটা নতুন বিষয় নিয়ে গবেষণা করছে শিক্ষা পদ্ধতি নিয়ে, যেটা একদম খোদ আমেরিকাতেও বেশ সাড়া জাগিয়েছে, এবং ও এই পদ্ধতিটা বাংলাদেশে বাস্তবায়নের জন্য সামনেই একটা সেমিনার করতে যাচ্ছে। এটার মূল থিমটা খুবই ভালো যে আমাদের ঢাকা আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি সপ্তাহে 6 দিন খোলা থাকে এবং 6 দিন ক্লাস হয় বা কোথাও কোথাও 5 দিন ক্লাস হয়। ও যে থিওরি নিয়ে কাজ করতেছে সেখানে মাত্র সপ্তাহে 2 দিন ক্লাস হবে, সপ্তাহে 2 দিন ক্লাস হবে, কোনো পরীক্ষা থাকবে না। এবং ও আমেরিকাতে টেক্সাসের একটা ইউনিভার্সিটিতে, আমি ইউনিভার্সিটির নামটা ভুলে গেছি, সেখানে ও পাইলট প্রজেক্ট করে দেখিয়ে দিয়েছে এতে ওই জিনিসটা খুব ভালো হয়। সারা পৃথিবী এখন চলছে হচ্ছে যে পরীক্ষা কিভাবে উঠিয়ে দেওয়া যায়, পরীক্ষার উপর গুরুত্ব কিভাবে কমানো যায়, কারণ হচ্ছে ছেলে পেলেরা পড়াশোনা করবে বাবা মাকে বলার জন্য না যে আমি এমএ পাশ করছি, বা শ্বশুর বাড়িতে বলার জন্য না, তারা কিছু শেখার জন্য যার যেদিকে আগ্রহ সে সেদিকেই শিখবে। সেটা না করে আমাদের আরো নতুন দুইটা পরীক্ষা দিয়ে দেওয়া হয়েছে, একটা হচ্ছে কি JSC আর একটা হচ্ছে PSC, মানে ক্লাস 5 এক ধরনের পরীক্ষা হবে, এটা ক্লাস 5 একটা পরীক্ষা হবে, পাবলিক পরীক্ষা, পাবলিক পরীক্ষা,
বৃত্তি
পরীক্ষা তো সিলেক্টিভ কিছু ছাত্র দিত যে যারা খুব ভালো স্টুডেন্ট আমার মতো, যেখানে রোগীরা চান্স পেত না ওটা ছিল। এখন যেটা হচ্ছে একদম পাবলিকলি সবাইকে ক্লাস 5 একবার পরীক্ষা দিতে হবে, এবং
তো ওইটা কি হবে তাহলে ক্লাস 5 থেকে উপর
তাদেরকে ছোটবেলায় জীবন মানেই পরীক্ষা ক্ষেত্র, জীবন মানেই যুদ্ধ ক্ষেত্র, হ্যাঁ লড়তে হবে, এটাই আমাদের সরকার মনে করে। এবং শুধু ক্লাস 5 না, ক্লাস 8 আর একটা পাবলিক পরীক্ষা,
আমাদের দেশের মতো এত ঘাটে ঘাটে পরীক্ষা, আমাদের এখানে একটা চাকরি করতে গেলে কমপক্ষে 3টা পরীক্ষা দিতে হয়, এবং যখন 3টা পরীক্ষা নেওয়া হয় রিটেল মৌখিক অমুক তমুক হ্যান ত্যান, এবং যিনি পরীক্ষা নেন তিনি খুব ভালো করে জানেন চাকরির জন্য যার পরীক্ষা নেওয়া হচ্ছে তাকে কোনোদিন চাকরিটা দেওয়া হবে না, অযথায় পরীক্ষাটা দেওয়া হয়। এবং এত বেশি পরীক্ষার ফলে আমরা যেটা হয়ে গেছে আমরা নকলে দক্ষ হয়ে গেছি, গোল্ডেন প্লাস দিয়ে সব মাখাই গেছে, এবং
সবচেয়ে বড় কথা হচ্ছে যে
আমরা কিছুই শিখছি না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এখানে খুব মানে যেহেতু আমাদের ছাত্রছাত্রীদের প্রচুর পরিমাণে পরিশ্রম যাচ্ছে, যেন পরিশ্রম লাঘব করার জন্য কিছু মহান ব্যক্তি যেটা করছে, পরীক্ষার আগের রাতেই প্রশ্ন ফেসবুকে দিয়ে দিচ্ছে এবং মোটামুটি সব মিলেও যাচ্ছে,
সব মিলেও
গত দুই তিন বছর ধরে চলছে। এবং আগের রাত্রে যেটা হয়, আগের রাত্রে সাধারণত ছাত্রছাত্রীরা খুব গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করতো, বাবা মারা অবজার্ভ করতো যে ঠিক মতো বাচ্চারা পড়াশোনা করতেছে কিনা। এখন যেটা হয়, আগের রাতে বাচ্চারা বা পরীক্ষার্থীরা খোঁজে কোন ফেসবুকের কোন পেজে প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে, বাবা মারাও বিভিন্ন জায়গায় ফোন টোন দিয়ে পাইছেন নাকি পাইছেন প্রশ্নটা পাইছেন খোঁজ করা শুরু করতেছে। তো এই হচ্ছে অবস্থা এবং আমাদের এটাতে জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। আমি আমার যেদিন SSC পরীক্ষার রেজাল্ট দিল, আমি তখন আইডিয়াল স্কুলে পড়ি, আমাদের সময় দশটা সাবজেক্টের সাতটা লেটার, মানে দশটা সাবজেক্ট কেউ যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র একটা সাবজেক্ট ধরে এভাবে আমি সাতটা সাবজেক্টের সাতটাতেই লেটার পাইছি। হ্যাঁ, ছয় নম্বরের জন্য স্ট্যান্ড করি না। এই যে ছয় নম্বরের জন্য স্ট্যান্ড করলাম না, আমার বাসায় সাংবাদিকরা আসলো না, আমার ছবি পত্রিকায় ছাপা হলো না, এই কষ্ট মানে আমার বাবা এতে যে ভয়ঙ্কর কষ্ট পেলেন এবং তার কষ্ট মাখা মুখ দেখে আমি যে কষ্ট পেলাম, এই কষ্ট আমার পুরো পরের যে দুই বছর নটরডেমে যে দুই বছর, সেই দুই বছরকে একদম দুর্বিষহ করে ফেলছিল। এবং এই বস্তুটা না থাকলে আমাকে এই যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হতো না। আমাদের ফেসবুকে একটা জিনিস খুব ছড়িয়ে পড়েছে, ছেলেটার নাম আমি ভুলে গিয়েছি, একদম দেবশিশুর মতো দেখতে, তার রেজাল্ট দিয়েছে, সে হচ্ছে কমার্স থেকে পরীক্ষা দিয়েছে, সে পেয়েছে B+। A+ কেন পেল না এই জন্য তার বাবা মা তাকে এমন ঝাড়ি মেরেছে, ছেলেটা সুইসাইড করেছে। সুইসাইড করার আগে 8 পৃষ্ঠার একটা চিঠি লিখেছে এবং আমার মনে হয় এই চিঠি বাংলাদেশের সকল পত্রিকা, সকল রেডিও এবং সকল টেলিভিশন চ্যানেলে দেখানো উচিত। সেই ছেলেটা লিখেছে যে A+ কি গাছে ধরে, আমি তো আমার চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই, আমি কমার্সের ছাত্র, আমি কিভাবে A+ পাবো। আমার বাবা মা আমাকে খেলতে দিত না, আমাকে টিভি দেখতে দিত না, আমাকে রেডিও দেখতে দিত না, আমাকে পত্রিকা পড়তে দিত না, সারাদিন রুমে বন্দি করে পড়াতো। এবং এর ফলে আমি মানে আমি এত নার্ভাস ছিলাম পরীক্ষার হলে যাওয়ার আগে যে আমি B+ পেয়েছি এবং আমি সবার কাছে বিচার দিয়ে যাচ্ছি যে আমাকে যে কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এই কষ্ট যেন আর কাউকে পেতে না হয়, বাচ্চাটা আত্মহত্যা করেছে, তাতে বাবা মার লাভটা কি হলো? আমার মনে হয় যে আমাদের বাচ্চাদের শিক্ষিত করার আগে বাবা মাকে অনেক বেশি শিক্ষিত করা উচিত। এবং সবচেয়ে ভয়াবহ যে ব্যাপারটা এই যে A+ এবং কেউ ফার্স্ট ইয়ার করলে পত্রিকায় তাকে নিয়ে মাতামাতি করা, অমুক করা, তুমুক করা, কিন্তু যারা ফেল করেছে, যারা ফেল করেছে সারা পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় যে ফেলটুস যারা ছিল তারাই পরবর্তীতে সবচেয়ে ভালো করেছে। কারণ জীবনের কাজে হ্যাঁ আমাদের বিশাল একটা লিস্ট রাজীব নিয়ে এসেছে যারা ফেলটুস যারা তারা কেমন ছিল। তো রাজীব পুরো ব্যাপারটাকে স্যাটায়ার করে একটা গান লিখেছে এবং আমরা সেই লখনৌ ফেরত রাজীবের সেই গানটি শুনব, ক্লাসিক্যাল।
কি বসেছিল পরীক্ষাতে, ফেল করেছে দুষ্কৃতাতে, রাগ করো না ও সুন্দরী গো, ফেল করলেও তোমায় বাসি ভালো। চুমকি বসেছিল পরীক্ষাতে, ফেল করেছে দুষ্কৃতাতে, রাগ করো না ও সুন্দরী গো, ফেল করলেও তোমায় বাসি ভালো। চুমকি বসেছিল পরীক্ষাতে, ও ফেলটু সুন্দরী রাগ কর খালি, ফেল করে আমার হাত ধরো সেই ভালো। ও ফেলটু সুন্দরী রাগ কর খালি, রাগ ফেলে আমার হাত ধরো সেই ভালো। এইভাবে নকল তুমি করো না, টিচারের নজরে পড়ো না, তাহলে শেষ ফেল হবে তুমি। চুমকি বসেছিল পরীক্ষাতে, ফেল করেছে দুষ্কৃতাতে, রাগ করো না ও সুন্দরী গো, ফেল করলেও তোমায় বাসি ভালো।
নাকি বসেছিল পরীক্ষাতে, মুখেতে গালি গোল্লা পাইছো একালি, যত খুশি ফেল তুমি মারো লাগে ভালো, মুখেতে গালি গোল্লা পাইছো একালি, যত খুশি ফেল তুমি মারো লাগে ভালো, আমাকে হলে নিয়ে চলো না নকল সাপ্লাই দিব ভেব না, তোমাকে যে আমি ভালোবাসি ওহো হো, চুমকি বসেছিল পরীক্ষাতে ফেল করেছে দোষ কিতাতে, রাগ করো না ও সুন্দরী গো ফেল করলেও তোমায় বাসি ভালো, চুমকি বসেছিল পরীক্ষাতে।
পৃথিবীর সব চুমকি এবং চুমকা মানে যারা ছেলে আর কি, তাদেরকে বলি তোমরা এ প্লাস পাওয়ার না পাও, তোমরা যাই পাও
আমরা
তোমাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসি,
এবং যারা ফেল করেছে তাদের পাশে সবারই থাকা উচিত, এবং পাশ করাটাই বড় কথা না। আমি আমি মোটামুটি তিনটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছি। এক নম্বর শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে
এত আত্মপ্রচার কি হবে,
আমি বলি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তারপর নটর ডেম কলেজ, তারপর ঢাকা ইউনিভার্সিটি। আইডিয়াল স্কুলের কথা বলি, আমাদের আইডিয়াল স্কুলে
ঢাকা ইউনিভার্সিটি পড়ছেন আপনি?
হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি শিক্ষা ও গবেষণা,
এটা তো ঢাকা ইউনিভার্সিটির মধ্যে পড়ে না, একটা ঢাকা ইউনিভার্সিটির সহযোগী প্রতিষ্ঠান।
তাই
শিক্ষা গবেষণা
ঝামেলাটা কি, আমাকে অ্যাটাক করতে গিয়ে এমন কোন কথা রেডিও শোতে বললেন না যাতে ঢাকা ইউনিভার্সিটি আপনার ক্ষেত্রে। আচ্ছা, বি কেয়ারফুল। আচ্ছা ঠিক আছে, যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের সময় আইডি স্কুলে যারা ফার্স্ট হতো তাদের ফার্স্ট অ তরিকাটা কি ছিল, তাদের ফার্স্ট অ তরিকা মানে দুই আর দুই যোগ দিলে চার হয়, এটা আমরা সবাই পরীক্ষার খাতায় লিখতাম, দুই যোগ দুই সমান চার সবাই লিখতাম, কিন্তু কেউ দশে দশ পেত, কেউ দশে নয় পেত, যে দশে দশ পেত সেই ফার্স্ট হতো, যে দশে দশ পেত সে কিভাবে দশে দশ পেত, সে লিখত এক নং প্রশ্নের উত্তর বলে নিচে কমলা রঙের সাইন পেপার দিয়ে সুন্দর করে একটা দাগ দিত, তারপর সবুজ রঙের সাইন পেপার দিয়ে সুন্দর করে একটা দাগ দিত, তারপর লাল রঙের সাইন পেপার দিয়ে সুন্দর করে দাগ দিত, পুরোটা একটা ডিজাইন করতো, তারপর দিত দুই যোগ দুই খুবই মুক্তার মতো লেখা সমান চার, এবং ওই হাতের লেখা দেখে বোঝার উপায় ছিল না ওই ছেলেটার যে এটা কি ছাপার অক্ষর না হাতের লেখা, এবং সে একদম বরাবর ফার্স্ট হতো, এবং সে বোধ হয় ঢাকা বোর্ডে সেকেন্ড বা থার্ড হয়েছিল। ফাইনালি এখন অবস্থা খুবই খারাপ, কারণ পরবর্তীতে তো তাকে বুয়েট ফুয়েটের মতো জায়গা সাথে লড়াই করতে হয়েছে, ওইখানে হাতের লেখা ভালো কি খারাপ ওটা দিয়ে কোনো কিছুই বিচার করা হয় না, বরং মাঝামাঝি যারা স্টুডেন্ট ছিল যাদের রোল নাম্বার ছিল 50 থেকে 70 মধ্যে তারা কেউ দেশে নাই, তারা সব দেশের বাইরে সারা বিশ্ব ফাটিয়ে তারা বেড়াচ্ছে, তাদের হাতের লেখা কিন্তু ভালো না। আমার কথা হচ্ছে যে হাতের লেখা, যার হাতের লেখা ভালো তাকে কিন্তু আমি খাটো করছি না, তার হাতের লেখা এত ভালো তাকে বরং সাইনবোর্ড লেখা কিংবা ছবি আঁকা ওইসব জায়গায় পাঠানো উচিত, তা না করে আমাদের পরীক্ষা সিস্টেমটা এমন যে তাকে বোর্ডে স্ক্যান বা এ প্লাস বা গোল্ডেন এ প্লাস পাওয়ার ব্যবস্থা করে দিয়ে, গোল্ডেন এ প্লাস হচ্ছে যে সে 100-100 পাইছে সবকিছু, এরকম একটা ব্যাপার। আমিও ঠিক খুব ভালো করে জানি না, এবং আইনস্টাইনের কথা দিয়ে
সাবজেক্ট সহ সবগুলাই 80-এর উপরে,
80-এর উপরে পেয়েছে।
ম্যাট্রিকে ফোর্স আপিসার থাকে নাকি আবার
এখন বোধ হয়? মানে এখন সবকিছু থাকে, এখন আমি 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 দেখলাম যে বাচ্চাদেরও এখন সঙ্গীত এবং ছবি আঁকার উপর।
আচ্ছা, আমি এবার দেখলাম যে গণিতে কি বললো তারা, সৃজন কি
সৃজনশীল
মানে কি, এটা
সৃজনশীল মানে হচ্ছে পদ্ধতি, আমি তোমাকে
এটা 2 আর 2 4 2 আর 2 5 বানাবো
সৃজনশীল কি, আমি আপনাকে বলি সৃজনশীল হচ্ছে এবার ইন্টারের রিসেন্ট পরীক্ষা, একটা বাংলা সেকেন্ড পেপার কি ফার্স্ট পেপার একটা পরীক্ষার প্রশ্নপত্র আমার এক কলিগ নিয়ে আসলো, যে ভাই একটু প্রশ্নপত্রটা দেখেন, সেখানে একটা ছবি দেওয়া আছে, সৃজনশীল ব্যাপারটা আমি আপনাকে বলছি। ছবিতে দেখা যাচ্ছে একটা পুরুষ একটা মহিলা বসে কাজ করতেছে, পিছনে একটা বাচ্চা, সেখানে হঠাৎ করে প্রশ্ন নিচে এই ছবি দেখে কি উদ্দীপনা নাকি এসব বুঝলাম না, এবার উদ্দীপনা দিয়ে প্রশ্ন হচ্ছে মাঝি আমারে লইয়া যাও, কেন এই কথা, কে জানি বলছিল পদ্মনদীর মাঝিতে, কে জানি বলছিল আবার লগে সঙ্গে লিবা মাঝি,
কুবেরের গার্লফ্রেন্ড,
এখন ওই ছবির সঙ্গে আমার প্রশ্ন ভাইয়া যে আমাকে আমার লগে নিবা মাঝি, এই ছবিটার সঙ্গে এটা মানে ব্যাপারটা হচ্ছে উপরে ছবি নিচে হচ্ছে এই ছবি সংক্রান্ত প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আমার লগইনই বা মাঝি কেন এই কথাটি বলেছিল, এটা হচ্ছে আমাদের সৃজনশীলতা, আপনাকে ওটার সঙ্গে ম্যাচ করতে হবে, ম্যাচ করে আমি আমি রাজি
আমি
তোমাকে বুঝাচ্ছি। হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে আগে আমাদের পরীক্ষার পদ্ধতি ছিল পদ্মা নদীর মাঝির কুবের চরিত্রটি বিশ্লেষণ করা, এবং এটা আমরা মুখস্থ করে লিখে একদম হু হু লিখে দিতাম। পরে সরকারকে যারা বিদেশি দাতা সংস্থা আছে যারা আমাদের টেক্সট বই ছাপানোর জন্য টাকা দেয়, বড় বড় সংস্থা, তারা বললো যে এগুলো তো গরু ছাগলের মতো সিস্টেম, যে সবাই মুখস্থ করে বাংলায় সেই হায়েস্ট পাচ্ছে যে গুরু রচনাটা একদম হুবহু মুখস্থ গিয়ে লিখে দিয়ে আসছে। আসলে সে বাংলা জানে না, জানে না দেখেই তো সে মুখস্থ লিখছে, ও জানলে তো বানিয়ে লিখতো, কিন্তু যে বানিয়ে বানিয়ে বাংলা গুরু রচনাটা লিখতো সে কিন্তু লাড্ডাগুড্ডা হইতো, সে কিন্তু সবার পিছনে থাকতো। তখন ওরা বললো যে আপনারা এক কাজ করেন, ছেলেপেলেরা যাতে বইটা পড়ে, কারণ কেউ বই পড়ে না, সবাই পড়ে গাইড বই, ছেলেরা যাতে বই পড়ে এটার ব্যবস্থা করেন, এবং এটা ব্যবস্থা করার জন্য তারা একটা অদ্ভুত পদ্ধতি দিল, সেটা হচ্ছে এমসিকিউ পদ্ধতি। এমসিকিউ পদ্ধতি হচ্ছে যে একটা রচনামূলক পরীক্ষা থাকবে, ওইখানে ওই প্রশ্নটা থাকবে, পদ্মা নদীর মাঝির কুবের চরিত্রটি বিশ্লেষণ করো, এর ফাঁকা পাশাপাশি পদ্মা নদীর মাঝির উপরে এমসিকিউ প্রশ্ন হবে, এবং খুবই উদ্ভট এমসিকিউ প্রশ্ন। পদ্মা নদীর মাঝি কোন নদীতে নৌকা চালাতেন? ক পদ্মা, খ যমুনা, ঘ বুড়িগঙ্গা, ঘ কর্ণফুলী। পরীক্ষা দেই তখন ব্যাপক আন্দোলন হলো, আমরা এইভাবে পরীক্ষা দেবো না, আমাদের উপর অত্যাচার করা হচ্ছে। তখন বিদেশি দাতা সংস্থাদের বুদ্ধিটা ভালো ছিল, তারা যে কায়দাটা করেছিল আসলেই পোলাপান, কিন্তু বইটা ঘেটে দেখতে বাধ্য হতো যেন কোথায় কি লেখা আছে, খালি মুখস্থর উপর 10টা প্রশ্ন মুখস্থ করে পরীক্ষা দেওয়া যেত না। তখন সরকার খুব সহজ করে দিল, মাত্র 500 প্রশ্ন থাকতো, 500 প্রশ্ন কি উদ্ভট ব্যাপার,
কি সেই 500 রাউন্ড,
আমরা সেই 500 রাউন্ডে
ছয়
নম্বরে জেনারেশন করেন বুঝেন নাই, তো সেই ছিল প্রশ্ন ব্যাংককে এই এমসিকিউ টাই মুখস্থ করা যেতে হবে, যে পদ্মা নদীর মাঝি কোন নদীতে নৌকা চালাতো,
এবং প্রশ্ন ব্যাংক যখন তুলে দেওয়া হলো সেটা 6 নম্বরে জেনারেশন করেন, আন্দোলন
কোন রকমের থার্ড ডিভিশন পেয়ে রেফার্ড সহ পাস করে। আচ্ছা, যাই হোক, তারপর কি এই সার্কাস কিছুদিন চললো, এবং এই প্রস্থ ব্যাংকে কি হইলো, প্রস্থ ব্যাংকে যেমন আমি আমার এক আত্মীয় কথা, উনি আমার মামা হন, উনি সেই 1972 সালে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেছিলেন, থার্ড ডিভিশন পেয়েছিলেন, উনি নিজেও ওই প্রস্থ ব্যাংকের আওতায়, ওনার মনে হলো যে জীবনে আর কি আছে, ম্যাট্রিক যদি ফার্স্ট ডিভিশন না পাইলাম, তখন গরু গাধা চেয়ার টেবিল সহ সবাই পরীক্ষা দিতে বসলো, এবং সবাই পাস দিল, কারণ ফার্স্ট ডিভিশনের নিচে ওখানে যাওয়ার উপায় নাই, প্রত্যেকটা সাবজেক্টে 50 নাম্বার করে হচ্ছে ফাও এমনি পাওয়া যাচ্ছে, ঠিক আছে, ওই একে সবাই ক দাগা সবাই ক, ঠিক আছে, দুয়ে গ সবাই গ, সারা হল ভর্তি ক, আর গ্রামের দিকে তো আরো অবস্থা খারাপ, ঠিক আছে, ক খ গ, আর দূর থেকে শুনলাম মনে হচ্ছে প্রাইমারি স্কুল, ক খ গ সবাই ক খ গ দাগাচ্ছে, এবং সবাই 100 মধ্যে 50 ওইখানেই পেয়ে যাচ্ছে, আর ওইখানে কিছু একটা লিখে দিলে তো হয়েই গেল। তো সবাই ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য লাগে মাত্র 60 নাম্বার, তো আমার যে মামা 1972 সালে থার্ড ডিভিশন পাইছিল, 50 তো সে ওখানে পা, তার হঠাৎ করে মানে মনে খায় জাগলো যে জীবনে কি আছে, আবার পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশন, সে কিন্তু ডিগ্রি ফিগ্রি পাশ করে, সে আবার নতুন করে ফার্স্ট, এবং প্রচুর ঘটছে এরকম, মানে যার যত শখ ছিল মিটাইছে। আচ্ছা, এরপর নতুন কি আসলো, নতুন আসলো হচ্ছে ওই পদ্ধতি যখন বাড়ি খাইলো, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ডিপার্টমেন্টে কয়টা 20টা সিট ছিল, মাত্র পরীক্ষায় টিকছে 200 প্রশ্নই বুঝে নেয়, ম্যাক্সিমাম লোকজন
ইংরেজিতে পাশ করে,
ইংরেজিতেই পাশ করায়নি, এত পরীক্ষা দেওয়ার ফল হচ্ছে এটা। এরপর এখন চালু করেছে সৃজনশীল, সৃজনশীল মানে কি, সৃজনশীল হচ্ছে যে এখন এমনভাবে প্রশ্ন করা হবে যে প্রশ্নটা পড়ার পর ছেলে পেলেরা মাথা খাটিয়ে ক্রিয়েটিভ প্রশ্ন করা হবে, এবং এইটার নামে যা হচ্ছে একটা খুবই ভয়াবহ জিনিস। যেমন আগে অঙ্কে প্রশ্ন আসতো যে একটা বানর একটা তৈলাক্ত বাঁশের প্রথম মিনিটে 2 ফুট ওঠে, পরবর্তী মিনিটে 1 ফুট নেমে যায়, বাঁশটির উচ্চতা যদি 5 ফুট হয় তাহলে বাঁশের মাথায় পৌঁছাতে বানরের কতক্ষণ সময় লাগবে, এটাকে ক্রিয়েটিভলি কি বানাইছে এটা কল্পনা করতে পারেন। একটি বানর, ধরো তার নাম হচ্ছে রাজীব হাসান, তার বাড়ি রংপুর, সেই রংপুরের
সিঙ্গাপুরের পাশে
ঠিক আছে, সিঙ্গাপুরের পাশে রংপুরে একটি বাঁশ বাগান রয়েছে, সেই বাগানে অনেক বাঁশ হয়, এবং
রাজীবের বন্ধু রবি,
আরেক বানর,
আরেক বানর না সে মানুষ,
তেলির কাজ করে,
সে একদিন ফ্রি তেল পেয়ে বাসে মাখালো এবং এরপর রাজীব প্রথম মিনিটে ওই একই জিনিস কিন্তু মাঝখানে গল্পটা দিল, এর ফলে পোলাপান এখন আরো কনফিউজ, কারণ গল্প পড়ে আসলে বোঝার উপায় নাই যে আসল প্রশ্ন কোনটা, এটি অঙ্কের পরীক্ষা দিতে আসছি না অন্য কিছু। এবং আমাদের মনে হয় মেন্টাল বাকি গেল সত্যি, যদি আমরা শুধু সৃজনশীল প্রশ্ন গুলো একের পর এক পড়ে শোনাই মানে তাহলেই লোকজন হাসতে হাসতে গড়াগড়ি খাবে। এবং একটা লোক সে কাজ করবে ধরেন তেল করতে, তেল করতে চাকরি দিতে গেছে, এখানে ইন্টারভিউতে প্রশ্ন আসছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, সূর্যের তাপ কত, মানে এগুলি জেনে সে আসলে কি করবে এবং এটার সাথে তার টেলিকমিউনিকেশনের কি সম্পর্ক?
না সেটাই সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে,
তেলের সাথে সূর্যের
সাথে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, মানে একটা রিসেন্ট গবেষণা দেখা গেছে যে বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে কাজ করছেন প্রচুর ব্যাংকার আছেন যারা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, তো আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাতে
কেমিস্ট্রিতে পাশ করে, ঠিক আছে, তিনি কিছুদিন কেমিস্ট্রি শিক্ষকতা করে ফাইনালি উনি হয়েছেন বাংলা ভাষার সেরা লেখক, তারপর চলচ্চিত্র পরিচালক। তারপর আমাদের আনিসুল হক, আনিসুল ভাই বুয়েট থেকে পাশ করেছেন কিছুদিন, আমাকে উনি যেটা বলেছেন বলতে কিছুদিন পানিম্যান বোর্ডেও রেলওয়েতে চাকরি করেছেন, তারপর মনে হয়েছে যে এটা ওনার কাজ না, উনি আবার লেখালেখিতে ফিরে আসছেন, এখন উনি একটা পত্রিকার উপসম্পাদক না মানে উপসম্পাদক পর্যায়ের আর কি, আরো আরো বড় পজিশনে আছেন। তো আমি এরকম অনেকেই দেখি, ডাক্তার সে লেখক হয়ে গেছে, ঠিক আছে, মোহিত কামাল যত না ভালো রোগী দেখেন তার চাইতে ওনার লেখা দুর্দান্ত। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের আমাদের যে লেখা পড়ার ব্যবস্থাটা সেটা আসলে আমাদেরকে কিন্তু আসলে সঠিক দিক নির্দেশনা দিতে পারছে না। ফেসবুক একটা ছবি প্রচুর ঘোরাঘুরি করে এবং আইনস্টাইনের নামে ছবিটা ঘোরাঘুরি করে এবং সেখানে দেয়া আছে একটা গাছের সামনে বসা আছে একটা বানর, একটা হাতি, একটা তিমি মাছ, একটা পাখি এবং একটা মানুষ, এবং পরীক্ষা নেওয়া হচ্ছে এই গাছে গাছবে, গাছের মাথায় উঠতে হবে। আইনস্টাইনের কথাটা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে অপার সম্ভাবনা আছে, কিন্তু পরীক্ষার নামে তুমি যদি একটা তিমি মাছকে গাছবে উঠতে বলো তাহলে এটা তার জন্য পরীক্ষা বটে, কিন্তু এই পরীক্ষা পদ্ধতি কোনো কাজের পদ্ধতি না। আসলে গাছবে উঠার জন্য হচ্ছে সমস্ত বানরকে এক জায়গায় করতে হবে, তারপর বলতে হবে তোমরা গাছবে উঠতো, কে সবার আগে গাছবে উঠতে পারে, আর মাছগুলোকে সব একত্রিত করতে হবে যে কে ভালো পানিতে সাঁতার কাটতে হবে। এখন আমি যদি মাছকে বলি গাছবে ওঠার জন্য আর বানরকে বলি সাঁতার কাটার জন্য তাহলে তো কোনো কিছু হলো না। ছোটবেলা থেকে আমার মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে জীবনানন্দ দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, আর আমাকে পরীক্ষার হলে গিয়ে ওই বানরের তেল মাখা বাস নিয়ে খাবি খেতে হচ্ছে, এইটা দিয়ে তো আমাকে জাজ করা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবে উচিত না।
হ্যাঁ, এবং সৃজনশীল পদ্ধতির একটা ফলাফল আমার কাছে আছে, গরুর রচনা বললো যে সৃজনশীল পরে রবিভাই লেখা গরুর রচনা, রবিভাই আমরা অনেক কষ্ট করে আবিষ্কার করছি, রবিভাই ক্লাস ফাইভে গরুর রচনা কি লিখছিল এবং তার মধ্যে যে যথেষ্ট পরিমাণ সৃজনশীলতা আছে সেটা ক্লাস ফাইভে সে প্রমাণ করে দিয়েছিল, তার গরুর রচনাটা মানে আমরা স্ক্যান করা আছে আমাদের কাছে,
ফেসবুকে দিয়ে দিয়ে
ফেসবুকে আমরা দিয়ে দিই, ক্লাস ফাইভে সে একটা গরু রচনা লিখছে। শুনেন, ক্রিয়েটিভিটি মানে কাকে বলে ক্রিয়েটিভিটি, গরু একটি উপকারী প্রাণী, গরুর চারটি পা থাকায় কোনো হাত নেই, গরুর দুইটি চোখ, একটি নাক, দুইটি কান, কিছু দাঁত, একটি গাল, মানে গাল গাল কিছু দাঁত মানে
গাল,
একটি গাল,
একটি গাল,
লেজের লেজের আগায় এবং নাকে কিছু চুল আছে, গরুর মাথা থেকে সব গরুর গোস্ত এবং পিছন থেকে গোস্ত একটু দামি হয়, রানের মাংস বেশি দামি আর বুকের মাংস কম দামি হয়। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট এখানে, গরু তিন প্রকার, বিভিন্ন গরু বেশি গরম, মানে এখানে গরম বলতে মানে গরুর মাথা হট হয়ে যায়, হ্যাঁ, বিভিন্ন গরু বেশি গরম হয় বলে নাককে নাকান লাগাতে হয়, নাককে ওই নাকান মানে দড়ি দিয়ে লাগাতে হয় যাতে করে, বলদ গরু শান্ত আর গাই গরু গরুর বাচ্চা জন্ম দেয়, এখানে রয়ে লিখছে বাচ্চা আর কি, বাচ্চা জন্ম দেয়,
এটা বোধহয় ফেসবুক থেকে আপনি পাচ্ছেন না,
নাই না আপনার আমার আপনার এই যে আইডিয়াল স্কুল থেকে আমি নিয়ে আসছি, আমরা এরপরে ফেসবুকে দিয়ে দেব রবিভাই গরু রচনা, রবিভাই নিজের স্বহস্তে লিখিত গরু রচনা। গাই গরু সাধারণত মেয়ে গরু হয়, খুবই ভ্যালিড পয়েন্ট, গরুর, হ্যাঁ, গরুর গোবর আর জমিকে উর্বর করে,
গরু লোক সংখ্যা কমাইতে সাহায্য করে।
কিভাবে?
কারণ গরুর গোস্ত খেয়ে হার্ট অ্যাটাক। মানুষ মারা যায়। গরুর ঋণ আমরা কখনো শোধ করতে পারি না
মানুষ মেরে ফেলার কারণে।
আল্লাহ সব গরুকে বেস্ত নসিব
করুন। বলতে আমি আমরা রামকৃষ্ণ মিশনে পড়তাম, পরীক্ষা দিচ্ছি,
যে পরিমাণ স্কুল থেকে তাকে বের করে
দেওয়া পরে।
হ্যাঁ, এবং আমি যা কিছু শেখার সব ওই 1-5 রামকৃষ্ণ মিশনে শিখেছি। কারণ ওই ওইটা একটা অদ্ভুত স্কুল ছিল, যখন খুশি তখন ঢুকা যেত, যখন খুশি তখন।
আমারে আমারে নিবা মাঝির লগে এটা কপিল দেব বলেন,
আমি মোটেও কপিল দেব বলেন,
কপিল দেব ক্রিকেটার ছিল, ঠিক আছে।
আমাদের একবার গুরু রচনা আসছে রামকৃষ্ণ মিশনে, এবং আমরা সবাই
রবিভাইকে বলেন কপিল দেব না কপিল,
আমি জীবনে কপিল দেব বলি না। আপনি যা লীরা কোন দেশের মুদ্রার নাম বলো? ইতালি। ইতালিতে এখনো আছে কিছু লীরা আর কেউ করে না? এবং তোমার ফ্যামিলিতে কে ইতালিতে থাকে?
না,
তোমার নাম কোন দুঃখে টাকা না রেখে লীরা রাখা হলো? টাকাও তো
প্রথমে আমি শুনেছি আমার ছোটবেলায় নাম ছিল জেরি।
কি জেরি?
জেরি
টম এন্ড জেরি, ফাইন।
হ্যাঁ, নিকনেম জেরি ছিল। এখান থেকে আবার আমার একজন খালামণি বললো যে নামের সাথে আমার জন্ম মাস সবকিছু মানে ভালো যায় না, অর্থ সুন্দর হয় না।
তখন কি নাম?
তখন আমার মা আবার নিকনেম চেঞ্জ করে রাখলো লীরা।
তোমার নাম লীরা রাখা হয়েছে কিন্তু তুমি জানো না কেন তোমার নাম লীরা রাখা হয়েছে? ঘুম থেকে ডেকে তোলো মানুষকে, মানে ঘুম থেকে ডেকে তোলা
এখন যদি জানতে পারে আমি এত রাতে জেগে আছি আমাকে মার দিবে। আমি ফেসবুকিং করছিলাম, আপনাদের পোস্ট দেখলাম, তারপরে ফোন দিয়েছি, রিং হচ্ছে, রিং হচ্ছে, পিক করছে।
লীরা, জাস্ট একটা সেকেন্ড, তোমার ফেসবুক আইডিটা একটু বলবা?
শুরু হয়ে গেল।
হ্যাঁ বলবো।
হ্যাঁ বলো।
সঞ্জিতা জেরি।
কি কি কি?
সঞ্জিতা জেরি।
সঞ্জিতা
জাহিদা তো উৎসাহী।
হ্যাঁ, অনেক এফোর্ট করি।
সঞ্জিতা জেরি, এটা কি এস এন জে আই ডি ডাবল এ?
আমাকে
ফলো করো, তোমার চোখ খুব সুন্দর দেখি তো। তোমার নাম লীরা হওয়া ঠিক হয় নাই রাজীব, এই চেহারা দেখে নাম কি কি হতো?
নাম রাখা উচিত ছিল মিন।
মিন
মিন মানে ওই যে মিন যার মিন রাশি তাদের
মাছ মাছ মিন
না মিন মানে চোখ আছে রাজীব মিন অন্য অর্থে বলছে।
আবার আবার একটা বন্ধু আছে মিন, সে ছোটবেলা থেকে মাটি খায়।
তুমি কেন চাঁদপুর থাকো, তুমি কেন মিরপুর থাকো না বলো তো, তাহলে কালকে দেখা করা যেত, কালকে আমি ফ্রি ছিলাম। মোটেও আমি তোমার সঙ্গে ফ্লার্ট করছি না। তুমি কোন ক্লাসে পড়ো? এটা খুব
গুরুত্বপূর্ণ।
চোদ্দ যা না তাহলে ঠিক আছে, আমরা এর আগে একটা মেয়ের সাথে দীর্ঘ সময় ফ্লাইট করার পর শুনি যে আমাদের জন্য খুব ভয়াবহ একটা অভিজ্ঞতা হয়েছিল
এবং পরে আবিষ্কার হয়েছে সে হচ্ছে রবিবার মেয়ের ক্লাসমেট।
হ্যাঁ প্যাথেটিক মানে সুপার প্যাথেটিক। হ্যাঁ তুমি কি রাজীবের সঙ্গে কথা বলো?
হ্যাঁ ভালো আছি লীরা। তোমাকে একটা কথা বলতে পারি আমি, যে তোমার লীরা নামের রহস্য আমি এত জানি না, তবে আমি একসময় ঠিক করেছিলাম আমার মেয়ের নাম আমি রাখবো লীরা, কারণ তখন আমি লিমি নামে একটা মেয়ের সঙ্গে প্রেম করতাম। লিমির লি, লিমির লি এবং রাজীবের
শুনছি ভাই লিমি এটা আমার কি,
হ্যাঁ লিমি তার নাম লিমি, তখন লিমির লি আর রাজীবের রা। হ্যাঁ এরকম করে আমি আরো অনেক, ধরো কোনো মেয়ের নাম হচ্ছে কাকন, আমার তাকে বললাম আমাদের ছেলে হয়ে তার নাম রাখবো কারা, কাকনের কা রাজীবের কারা। আমি একটু যদি কারেকশন করে দিই, আপনি যদি জাস্ট এটা উল্টান রাকা হতে পারে, রাজীবের রা কাকুনের তা রাকা। রবিভাই তার প্রেমিক, রবিভাই একটা মেয়ের সঙ্গে প্রেম করতো তার নাম হচ্ছে শামিমা, তার রবিভাইয়ের ডাক নাম তো হচ্ছে লাবিব, রবিভাই বললো যে আমাদের ছেলে তার নাম রাখবো আমরা শালা, শামিমার শাহ আর লাবিবের লা শালা।
ভাইয়া রাকা বললো নাম
তুমি এক কাজ করো, তুমি ইলিশ মাছ পাঠাও, ভুলে আমার বাসায় পাঠাও না, আমার ইলিশের মধ্যে আছে ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে, তুমি রাজীবের ঠিকানায় পাঠাবো, ইউসির ঠিকানায় পাঠাও, আমি এখান থেকে
ইলিশ মাছ পাঠাবো না, ইলিশ মাছ দেখাতে পাঠাবো কিন্তু ওটা বাসি কথা হয়ে যাবে, চাঁদপুরের মানুষের দূর না, আমি ইলিশ খাই, আমি এটা মানবো।
ঠিক আছে তাহলে কবে আমরা চাঁদপুর আসবো?
আপনাদের দুদিন ইচ্ছা,
টিম পুরো টিম
নাকি পুরো টিম, না শুধু রবি না শুধু রাজীব,
সর্বোচ্চ
দুজন আসতে পারে, সর্বোচ্চ দুজন, চাঁদপুরের মানুষ আমি
বিশজন, বিশজন বিশজন তাই বলেন, আমি তো এখনই শো থেকে বের হয়ে যাচ্ছিলাম।
জরথি আর কিছুদিন থাকবেন নাকি চাঁদপুরের ইলিশ? চাঁদপুরের ইলিশটা আমাদের জরথির জন্য তুমি চাঁদপুরের ইলিশ খাওয়াবা না?
হ্যাঁ অবশ্যই,
আমরা কি জরথিকে ওর ফ্লাইট ক্যান্সেল করতে বলবো? আমাদের সাথে কেন, ও একা আসলে সমস্যা কি?
রাত
জায়গাটা ভালো না বুঝছো, রাত জাগলে কি হবে ওই রবিবার মতো চোখের নিচে কালি হবে, চোখের নিচে কালি হওয়াটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে পরে রবীন্দ্রনাথের লাইনটাকে মিসগাইড করে।
আমাদের
দরসি গান তোমার কেমন লাগলো লীরা?
হ্যাঁ আপু আমি ভাবছিলাম যদি আমি মানে ফোন কল কানেক্টেড হয় তাহলে গানের রিকোয়েস্ট করবো, কিন্তু প্রিয় প্রিয় তিনটা গানই হয়ে গিয়েছে।
আচ্ছা তোমার প্রিয় তিনটা?
হ্যাঁ
রবীন্দ্রনাথ ইলিশ নিয়ে কোনো গান করেন
না মনে হয়?
এত কিছু না গানলে ইলিশ নিয়ে রাখেন,
মনে হয় উন্নত মানের চাঁদপুরের ইলিশ খায়নি এই জন্য মাথায়
লীরার সাথে। তবে রবীন্দ্রনাথ কিন্তু যারা পরীক্ষায় ফেল করছে তাদের কিনে রবীন্দ্রনাথ একটা লাইন লিখছিল, গান গানও আসছে আমার গান না ব্যর্থ প্রাণের আবর্জনা আগুন জ্বালো আগুন জ্বালো, সেখান থেকে অবশ্যই এটা কনভার্টেড হয়ে এখন একটা বাংলাদেশের রাজনৈতিক স্লোগান হয়ে দাঁড়াইছে, জ্বালো জ্বালো আগুন জ্বালো। লীরা তুমি ফোন রাখার আগে, আমাদের বিরতিতে যেতে হবে, তুমি ফোন রাখার আগে তোমার সামনে আমি অপশন দিচ্ছি, হ্যাঁ পাঁচটা অপশন দিচ্ছি, রাজীব, জাহিদ, রবি, মনির, মঞ্জু, লোবা, তুমি পাঁচজন পুরুষের মধ্যে কাকে তুমি আই লাভ ইউ বলতে চাও? তুমি আমাকে একজন কেউ না, তুমি কোন দুঃখে ফোন দিছো?
আমি আপনাদের সাথে সবার সাথে কথা বলার জন্য ফোন দিয়েছি।
কিন্তু কাউকে আই লাভ ইউ বলতে চাও না কেন? আমি বাদ গেলাম, বাকি চারজন বলতে চাও। আচ্ছা অপশন আরো
শর্ট করে দেখ, রবিও বাদ গেল, রবিও বাদ গেল,
রবি না 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 রবি বাদ, রবি বাদ, মঞ্জু লোবান মনির বাদ, শুধু রবি আসছে।
তাহলে
তুমি কাউকে আই লাভ ইউ বলবা না?
জাহিদ বাদ
না,
তুমি তুমি জাহিদ, আমি জাহিদকে একটা ইনস্ট্রাকশন দিয়ে নিই, লীরার নাম্বার ব্লক করে দাও। আমি বলতেছি নিজের নাম্বার তো মনে থাকে না,
মিস কল
আমার
না না মানে একদম তোমার নাম সহ ব্লক করে দেওয়া হবে, আইপি সহ ব্লক যেটাকে বলে। আমি হ্যাঁ আমি তোমার জন্য আমার পার্সোনাল নাম্বারটা দিচ্ছি, একটু ধৈর্য ধরো মা।
আমি বলতে আমি বলি
আমার নাম্বারটা হচ্ছে না, ওটা পুরানো বাদ দিয়ে দিচ্ছি, 0167268446। বাকিটা বিরতির পর আমরা বলবো, ততক্ষণ আমাদের ওকে আমি তোমাকে ফেসবুকে দিয়ে দেবো। ভালো থাকো লিয়া, সুখে থাকো, শান্তিতে থাকো, এবং কাউকে আই লাভ ইউ বল। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিবেন দাস রবি, আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান, রাজীব হাসানের সঙ্গে রয়েছেন বসে আছেন ডরোথি বোস, এবং আমাদের সঙ্গে রয়েছেন দ্য ব্যান্ডি। এবং আমরা আজকে গান শুনছি, আড্ডা মারছি, তোমাদের ফোন কল নিচ্ছি। একটু আগে লীরা নামে এক পাশানি ফোন দিয়েছিল যে আমাদেরকে কোনোভাবেই আই লাভ ইউ বলতে রাজি হয়নি, এবং আমরা লীরাকে চিরতরে আমাদের শো থেকে ব্যান্ড করে দিয়েছি। রাজীব, এই যে আগে মেরা ফোন দিয়ে ঠাস করে আই লাভ ইউ বলে দিত, আমাদের এত অনুরোধ করতে হতো না, এত
প্রবলেম
ফোন হাতে পায়ে ধরার পরও কেন তার আই লাভ ইউ বলে না?
প্রবলেমটা সেম প্রবলেমটা বলতে চাই, আমার এটা কমানো কেন ভাই? এখানে দেখতে পাচ্ছেন সবকিছুই সে কন্ট্রোল করে, মানে পুরো রাজত্ব তার দখল, সে ফেসবুক চালায়, সে কে কল করবে না করবে, এমনকি ষড়যন্ত্র করে আমার আমার মাইক্রোফোনের ভলিউম এমন ছোট
তার ধারণা যে এগুলি এগুলি নাকি উঁচা নিচা করা হয়েছে তার ভয় যাতে কম
না, এটা জাহিদ করে।
আচ্ছা জাহিদ কি বলতেছেন? হ্যাঁ ওই যে প্রবলেম হচ্ছে কি আমাদের আমাদেরকে এবিসি থেকে না, এবিসির চেয়ে বড় কথা হচ্ছে মেন্টোস থেকে আমাকে বলা হয়েছে যে তোমরা আমারটা ইয়ে করবা যে তোমরা ম্যারিড, এবং ম্যারিড শুধু না তোমরা এস্টাবলিশ করবে, তোমাদের বউ বাচ্চাও আছে। পরে আমরা কি করছি এরকম আমাদের বউ সাজানো বউ দিয়ে ফোন দেওয়া হয়েছে, সাজানো বাচ্চা দিয়ে ফোন দেওয়া হয়েছে। আগে
জেনেই ছিল সাজানো বাচ্চা আপনার,
হ্যাঁ একটা বাচ্চা জেনে ছিল। এখন আগে আমাদের ক্লাস 5-6 এর মেয়েরা খুবই নক করতো, ডিস্টার্ব করতো, এবং এই বউ সাজানোর ফলে আমাদের খুবই ভালো হয়েছে, যেটা হচ্ছে আমাদের 5-6 এর মেয়েরা আমাদেরকে ডিস্টার্ব করে। কিন্তু প্রবলেম হয়েছে এখন প্রচুর ভাবি আমাদেরকে নক করে, গত সপ্তাহে একজন ফোন দিয়েছে, তার হাজবেন্ড ঘুমাচ্ছি অবস্থা সে ফোন দিয়ে ওরে খুঁজা। আরেকজন ভাবি ফোন দিয়েছে, তার হাজবেন্ড হচ্ছে চুরে গেছে নাই, এবং সে বারান্দায় দাঁড়ায় কথা বলতেছে, কিছুক্ষণ পর এলাকার নাইট গার্ড জোরে জোরে বাসি শব্দ দিচ্ছে, সে ভাবছে যে কোনো মহিলা কোনো প্রবলেম হচ্ছে, তার মানে এত রাত্রে সে বারান্দায় দাঁড়িয়ে এতক্ষণ ধরে ফোনে কেন কথা। অজস্র ভাবিদের টেক্সটের মাঝখানে আমি আসলে হয়েছে কি আজকে মানে ভুল করে বলে ফেলছি যে আমাকে পার্সোনাল অনেক টেস্ট করতেছে, এর ফলে দেখেছি সবাই ধুমায় আমাকে টেস্ট করছে যে এখানে আমি পড়বো। আমি প্লিজ রিকোয়েস্ট করতেছি তোমরা আমাকে আর টেক্সট করো না, কারণ আমি আর পড়বো না আসলে, এবং সব মেসেজ যে দিতে হারাই যাচ্ছে। অনেকেই আপনাকে রিকোয়েস্ট করেছে, তার মধ্যে একজন হচ্ছে শুনতে চেয়েছে যেমন একজন ক্লাউড ক্লাউড ডরোথি বোস, আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে গানগুলো গাওয়ার জন্য, সে পাঠিয়েছে। তো তারপর হচ্ছে ম্যাগনেটিক মুন্না, সালাম ভাই, রাজীব ভাই গানগুলো অসাধারণ হচ্ছে, ধন্যবাদ ডরোথি বোসকে।
আরো একজন খুব ভালো কথা বলছে যে অ্যাটলিস্ট আজকে তোমরা অশ্লীল কথা বলতেছ না, মানে আপনার অনারে মানে আমরা কি পরিমাণ অশালীন কথাবার্তা এখানে বলি,
কল্পনার
বাইরে। আমাদের হয় কি মানে অটো সেন্সর থাকে তো, যে অশ্লীল কথা হলে অটোমেটিক সফটওয়্যার ডিটেক্ট করে টুট করে শব্দ করে দেয়, তা আমাদের অলমোস্ট সেটাই প্রায় সময় প্রতি মিনিটে পাঁচ ছয় করে টুট টুট করে বাজছে, মানে আমরা কথা বলি একটু টুট টুট করে বাজে। হ্যাঁ, আমাদের অলমোস্ট সেটা টুট টুটের উপরেই থাকে। তো একজন রিকোয়েস্ট করেছে যে আপনি আমার এই পথ যাওয়াতে আনন্দ এই গানটা যদি আপনি আমাদেরকে শোনান, তার অনুরোধ। আরো অনেক অনুরোধ করেছে সকাতরে ওই কাঁদিচ্ছে সকলে এরকম।
এবং আমার যারা অনুরোধ করছো তাদেরকে বলি যে তোমরা আগে কবিগুরুকে অনুরোধ করো যেন তিনি যেন লিরিকটা আমাদেরকে পাঠান, তা না হলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আর
এর মধ্যে শিফা জেরিন তাসনিম, শিফা একটা খুবই দার্শনিক উক্তি করেছে, এটা এই প্রশ্নের উত্তর হয়তো দরছে আমাদেরকে দিতে পারবে। নাক ঘামলে নাকি জামাই অনেক আদর করে, কথাটা সত্যি নাকি? আসলে নাক ঘামলে মানে যেসব পুরুষদের নাক ঘামে, যেমন আমার নাক খুবই ঘামে দেখতে পাচ্ছি এটা রুমাল করে একটা মুছে নেই, তো না যেসব পুরুষদের নাক ঘামে তারা নাকি বৌদের অনেক আদর করে, সে জানতে চাই কথা সত্যি কিনা। মানে রানা ভাইয়ের কি নাকটা ঘামে? রানা ভাইকে যেমন পাচ্ছি না, এমনি আপনার আপনার এক্সপিরিয়েন্স কি বলতেছে নাক ঘামার সঙ্গে? অবশ্য আমেরিকায় নাকটা ঘামার কি স্কোপ আছে আমি জানি না, ভার্জিনিয়া টেম্পারেচার কিরকম? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমেরিকা কারেন্ট টাইম আছে তো না?
ভালো কথা জিজ্ঞেস করেছি, কারণ তার আছে নাকি এর মাঝে আমি প্রথম দিন আসার পরে আমাদের ছোট ছোট বাচ্চা, একটা বয়স 10 একটা বয়স 5, এখন তারা তো বাংলাদেশে আসেনি, আমার বড় মেয়েটা এসেছিল যখন তার বয়স 8 ছিল আর কি, 8 মাস ছিল যখন তখন এসেছিল, এখন তাদের কোনো ধারণা নাই যে আমাদের লোডশেডিংটা কেমন হয় এই দেশে লোডশেডিং। তো প্রথম দিন সকালে আমি স্কাইপে বসবো ওদের সাথে, আমাদের চলে গেছে কারেন্ট, মা বাবার থেকে কারেন্ট চলে গেছে, আমি কিছু এখন তো বসে আছি কখন কারেন্ট আসবে আমি স্কাইপে যাবো। ইন দ্য মেইন টাইম ওরা কল করেছে আমাকে, ল্যান্ডলাইনে কল করেছে, মা তুমি কোথায়, স্কাইপে আসো তোমার জন্য বসে আছি। এখন আমি বলেছি কি মা আমাদের পাওয়ার ফেল করেছে এখানে, মানে কারেন্ট চলে গেছে, ওরা কিছুতে বুঝতেই পারলো না কারেন্ট চলে
যাওয়া জিনিসটা কি।
আমি ওদেরকে বুঝাচ্ছি আমার পাওয়ার চলে গেছে, ইজ ইট কমন দেয়ার, আমি বলছি হ্যাঁ একটু কমন তো বটেই, প্রতিদিনই কারেন্ট চলে যায়। হোয়াট ডু ইউ মিন মা, হোয়াট ডু ইউ মিন, মানে তারা বুঝতেই পারছে না কারেন্ট চলে যাওয়া মানে, এটা ভালো প্রশ্ন করলো আমাকে, আসলে ওরা জানেন না কারেন্ট চলে যাবে।
একটা কথা আমি আপনি 10 বছর পরে এসেছেন, আপনি 10 বছর পরে ঢাকার বদলে যাওয়ার নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, বাংলাদেশের বদলে যাওয়ার চোখে পড়েছে, তবে কিছু জিনিস তো অবশ্যই বদলায় না, মানে এবং এটা হুট করে বদলানো সম্ভব না, যেমন কারেন্ট চলে যাওয়া স্বপ্নের একটা দেশ, আমি অনেকেই আমরা স্বপ্ন দেখি আমেরিকার, কিন্তু আপনারা যারা আমেরিকায় বাস করেন আমি একটা কথা নিশ্চিত ভাবে বলতে পারি, আমাদের দেশে বিদ্যুতের সমস্যা আছে, আমাদের রাস্তায় প্রচুর জ্যাম, আমাদের রাস্তায় ময়লা আবর্জনা ছড়ানো ছিটানো থাকে, খুব সুন্দর হয়তো না দেশটা, কিন্তু তারপরও ডিএল রায়ের যে গানটা আছে যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, আপনারা কি সত্যিকার অর্থে ফিল করেন না যখন এই আবেগটা? তো নিশ্চয়ই আপনার কাছে মনে হয় যে এই দেশে এত এত সমস্যা, কিন্তু তারপরও মনে হয় যে বাংলাদেশ সত্যিকার অর্থেই এমন একটা দেশ, না হলে আপনি 10 বছর পর আবারও হয়তো আসতেন। আপনি গানের জন্য যতটা না এসেছেন, আমার কাছে মনে হয় গানের চেয়ে আপনি টানে বেশি এসেছেন।
আমার কাছে তো মনে হয় যে বিদেশে থাকলে পরে আরো টানটা বেড়ে যায়,
হ্যাঁ,
যেমন ধরো যে যখন ক্রিকেট খেলা হচ্ছিল যখন অস্ট্রেলিয়াতে, যেদিনকা ইসের সাথে খেলা হলো, শেষ খেলাটা কার সাথে হলো বলো তো,
ভারতের সঙ্গে
খেলাটা, তো ওই দিন যখন খেলা শুরু হবে তখন এসব আমাদের ন্যাশনাল অ্যান্থেম হচ্ছিল তো, না তো সমস্ত ক্রিকেটাররা যখন ওদের বুকে হাত দিয়ে দাঁড়িয়ে, আমি এটা কিন্তু ফেসবুকে লিখেছিলাম, আমি তোমরা পড়েছি নাকি জানি না, মানে ওরা যখন দাঁড়িয়ে যখন গানটা গাচ্ছিল না, মানে একেবারে লোম দাঁড়িয়ে যাচ্ছিল কিন্তু আমাদের, এবং চোখ দিয়ে জল একেবারে সবাই, হ্যাঁ আমরা তো অনেক মেয়ে খেলা দেখছিলাম। তো আমার কাছে মনে হয় যে দেশের বাইরে থাকলে না আসলে দেশের টানটা আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়, মানে এত মিস করি আমরা দেশের সমস্ত কিছু, ওই যে মানে হয় না 12 মাসে 13 পার্বণ তো আমাদের বাংলাদেশে, খুব উৎসব হতে থাকে কিন্তু, খুবই উৎসব মুখর আমাদের বাংলাদেশে, এইটা আমরা খুব মিস, আমি তো খুবই মিস করি একেবারে, এই মাতৃভাষা দিবস বলো, স্বাধীনতা দিবস বলো, পহেলা বৈশাখ, মানে প্রত্যেক মাসে একটা রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, কিছু না কিছু হচ্ছেই কিন্তু, এগুলো আমি প্রচন্ড রকম মিস করি। তো এটা
একটু রবিকে বোঝান, 2 দিন পর পর বলে আমি আমেরিকা, একটু বোঝান রবিকে, 2 দিন পর পর বলে আমি আমেরিকা চলে যাব।
মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে চীন দুঃখিনী মাঝে তোদের, এর বেশি আর সাথে নাই।
আপনি নেক্সট সপ্তাহ বোধ হয় থাকছেন না, কোথায় যেন বেড়াতে যাচ্ছেন?
আমার পাসপোর্ট নাই, আমি এই জন্য আমাকে অফিস থেকে অনেকবার বলা হয়েছে পাস, আমার অন্তত তিনবার, মানে খুব বেশি বড় জায়গায় না হলো অন্তত তিনবার আমাকে বিদেশ ট্যুরে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। এবং অফিস যখন জানে আমার একটা পাসপোর্ট নেই, আমি আকাশ থেকে, আপনার পাসপোর্ট নাই, আমি সত্যিকার অর্থে বলি আমার কোনো পাসপোর্ট নাই, এবং আমি এখন পর্যন্ত পাসপোর্ট করার একটা তাগিদ অনুভব করি না। অনেকে আমাকে এটাও বলে যে পাসপোর্ট করা শুধু বিদেশ ঘুরতে যাওয়ার জন্য না, চিকিৎসা আল্লাহ না করুক, হ্যাঁ যে রবিভাই যেটা বলে, যে রবিভাইয়ের ধারণা যে খুব আমার খুব শিগগিরই খুব ভয়ানক একটা রোগ টোক হইতে পারে, হ্যাঁ এই কারণে তো
তোমার হাত ভেঙেছিল না?
হ্যাঁ আমার হাত ভেঙেছিল, এটা নিয়ে যে কি পরিমাণ রবিভাই আমাকে ইয়ে করছে,
আমাদের একদম
পঙ্গু আর যে নিব না।
আমাদের শোর একদমই শেষ মুহূর্তে, আমরা আরো পাঁচ মিনিট সময় পাবো, পাঁচ মিনিটে আমরা গান শুনতে চাই আমার এই পথ চলাতে আনন্দ, ওকে সকাতরে সকাতরে এই গানটি শুনে আমরা বিদায় নিব।
সকাতরে ওই কানেছে সকলে শোনো শোনো পিতা, কহো কানে কানে শোনা প্রাণে প্রাণে মঙ্গল মারুতা, কহো কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল মারুতা, কহো কানে কানে শোনা প্রাণে প্রাণে মঙ্গল মারুতা, ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায়ে যায় নামানে সান্ত্বনা, যা কিছু পায় হারায়ে যায় নামানে সান্ত্বনা, যা কিছু পায় হারায়ে যায় নামানে সান্ত্বনা, কি হবে গতি বিশ্বপতি শান্তি কোথা আছে, তোমারে দাও আশা পুরা তুমি এসো কাছে, তোমারে দাও আশা পুরা তুমি এসো কাছে, তোমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে।
ডরোথি তুমি বারবার ফিরে আসো আমাদের শোতে, আসো আর নাই আসো কিন্তু দেশে বারবার ফিরে আসো। এবং আমি খুব ছোট্ট করে একটা কথা বলতে চাই যে এর আগে আমরা রবীন্দ্রনাথের ম্যারেজ ডে পালন করেছিলাম, বা এটা বোধহয় পৃথিবীতে এই প্রথম রবীন্দ্রনাথের ম্যারেজ ডে কোনো রেডিও শোতে পালন করা হলো, আমরা খুবই হালকা চালে রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলেছিলাম। তার আগে রবীন্দ্রনাথের গার্লফ্রেন্ড সমগ্র নামে আমরা একটা শো করেছিলাম এবং এর ফল খুব ভালো হয়েছে। আমাদের যে ইয়াং জেনারেশন যারা রবীন্দ্রনাথ বিমুখ ছিল, তারা রবীন্দ্রনাথের ব্যাপারে একটু হলেও আগ্রহী হয়েছে। আর ডরোথির বোসের গান দিয়ে আমাদের ধারণা আমরা সেই আগ্রহটাকে আরেকটু বাড়াতে পারলাম। তুমি আসো, রবীন্দ্রনাথ ছাড়া বাঙালির গতি নাই, বারবার রবীন্দ্রনাথের কাছে ফিরে যেতে হবে। এবং আমাদের শ্রোতাদের জন্য খুব বড় একটা খবর হচ্ছে, আগামী মঙ্গলবার আমরা একটা স্পেশাল শো করতে যাচ্ছি। আমাকে আজকে অনেকেই টেক্সট করেছে, দেবদাস, তারপর আমরা যে অন্য পর্বগুলো করেছি এরকম একটা পর্ব করার জন্য। আগামী শুক্র, আগামী মঙ্গলবার আমরা যে পর্বটা করব, এটি তোমরা অবশ্যই অবশ্যই শুনবে। এটি হবে স্পেশাল একটি পর্ব রাধাকৃষ্ণের ওপরে, রাধাকৃষ্ণের ওপরে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাসটা।
ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেন
অনেক আগে নেওয়া হয়েছে,
যে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের শিক্ষা
ব্যবস্থা,
কথা বলবো বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে, হঠাৎ করে আপনি প্লিজ আমেরিকা নিয়ে যান।
চলো তোমার সাথে আসলে আমেরিকায় চলে যাওয়া উচিত,
এটাই তো চাচ্ছিল,
এটাই চাচ্ছিলাম। তো আগামী মঙ্গলবার রাধাকৃষ্ণের জন্য যারা গল্প শুনতে পছন্দ করো, কাহিনী শুনতে পছন্দ করো, তারা আগামী মঙ্গলবারের শোটা শুনে দেখতে পারো। এবং রণতি বোসকে আমাদের পুরো টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। রণতি বোস, তুমি আমাদের এক লাইন বলো যেটি বলে বলে আমরা এই শো থেকে বিদায় নেব। বলো
আমাদের সময় ভালো ভালো
আমাদেরকে
আমাদেরকে নিয়ে ভালো কথা কেউ বলে
না,
এটা বলেন না। রবি শর্মা একটু কম বললেন, আমার সঙ্গে বেশি বললেন,
তোমরা অনেক ভালো,
যদি জাগ না থাকতাম তাল কিন্তু।
ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে আগামী মঙ্গলবার। থাকবে রবি, থাকবে রাজীব, থাকবে থাকবে ওই দিন ব্যান্ডি থাকবে না, তবে জাহিদ থাকবে এবং নতুন কোন বিষয় নিয়ে সেদিন কথা হবে।
নতুন বিষয় বলছে
না, না না, হ্যাঁ সেটাই বলছি, নতুন কোন বিষয় না। ওই যে আমি বস দুইটা শো একসঙ্গে করি, ওই যে ইয়াং নাইট, আর এবিসি তো ইয়াং নাইট এর কথা ঘুরে ফিরেই বলা হয়। ছোট্ট একটা বিরতি, বিরতি এটা দীর্ঘ বিরতি,
অনেক হয়েছে এটা বোঝা যাচ্ছে
দীর্ঘ একটা। আমার যে কি চলছে
আমের প্রভাব
মঞ্জু, এটা আমের প্রভাব না, এটা জামের প্রভাব। আপনি বল ফিনিশিং
দিতেই হবে এমন কথা যাই।